This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ হ্যালো বন্ধু সবাইকে এদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দের শো ভালোবাসার বাংলাদেশ। আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। নিশ্চয়ই আছেন আমার সাথে, আমি বুঝতেই পারছি সেটা, কারণ বলবার আগেই অনেক এসএমএস এবং আমার ফেসবুকে কমেন্ট চলে আসছে। আর মেঘলা এই মুহূর্তে আপনার সাথে এবং অবশ্যই একটু পরে সংযুক্ত হবেন আপনাদেরই সেই পছন্দের মানুষ গুরু ইতেশাম এবং বরাবরের মতো আজকের অতিথি বন্ধু তো থাকছেনই। সো বন্ধু, একে একে আপনাকে বলে দিই কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে, কিভাবে জানাবেন কেমন করে ঈদ করেছেন, কিভাবে কাটলো আপনার ঈদের দিনটি, কেমন লাগছে, সবকিছু মিলিয়ে কি করেছেন সবকিছুই আমাকে জানাবেন। তো নিয়মগুলো বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। সো এখান থেকে আমরা যে পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে, সেইখান থেকে বন্ধু আপনি আপনার কার্যক্রম চালাতে থাকবেন লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ারের মাধ্যমে। সো অনেক অনেক কথা আছে শুনবার, অনেক অনেক কথা আছে পড়বার এবং বলবার, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করছি এবং সেই মানুষটির জন্য যে মানুষটির কথা শুনবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেই থাকেন। তো বন্ধু, এই মুহূর্তে যাবো ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরে যখন আসছি তখন অনেক কিছুই থাকছে। সো স্টে টিউনড।
সাথে দিব আমি সমুদ্র সাদা, এই প্লাবনী বা ভাসিয়ে দাও, তোমার সাথে জিতব আমি সমুদ্র সাদা। ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
মরে বুঝিলি ভুল শুনলি নয়া পন কথা ও জানি জানি আসবি জানি রজনীর মালা সাজা তোর পেতে কি সে মায়া ভাই ঘরেতে মন থাকে না আমার ভাঙা তরি নাহি লাগে জোড়া নয়ন ভোলা নারে যায় না পারা বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করি বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করি অন্তর পুইরা গেল কবে ঢোকায় তুই বানিল নদে আমার ভাঙা নাহি লাগে জোড়া ও নয়ন ভোলা নারে যায় না পারা বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করিলি বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করিলি বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করিলি বে তুই আমারে মিথ্যা শিখালি বে তুই আমারে মিথ্যা করিলি
95.4 ভালোবাসার বাংলাদেশ ওয়েলকাম ব্যাক বন্ধু, শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ আর শুনছেন আমাদের অনুষ্ঠানটি দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ ঢাকা এফএম 90.4। মেঘলা আছি আপনার সাথে আর নিশ্চয়ই বন্ধু অনেকেই 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 অনেক ভালো আছেন, কারণ সবাই সবার ফিলিংস জানাচ্ছেন, ঈদে কি করেছেন, কেমন ছিলেন, কেমন আছেন সবকিছুই পড়বো। তবে পড়বার আগে আরেকবার নিয়মগুলো একে একে জানিয়ে দিই কিভাবে আপনার কথা জানাবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2660 এই নম্বরে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, জীবনের গল্প, তারা আসতে পারেন খুব সহজেই এসএমএস করে। আর এসএমএস এর নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিডি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে, যত খুশি ততবার। আর এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সেইখানটিতে যেখানে It's time to welcome Guru Etasam.
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সকলের জন্য বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আমি গুরু এহতেশাম, আমার এই ভালো লাগার বারতা, আমার এই ভালোবাসা পৌঁছে যাক প্রত্যেকের কাছে। সকলের জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এখন কিন্তু ভালোবাসা বাংলাদেশ ইথারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যেকটি কর্নারে, কারণ প্রায় 55 ডিস্ট্রিক্ট, প্রায় 85% ডেমোগ্রাফিক এরিয়া, প্রায় 11 crore পিপল উই অলরেডি বিন কভার্ড। সো আমরা সবাইকে সাথে নিয়ে শুরু করতেছি আমাদের সেই ভালোবাসার বাংলাদেশ। ঈদ মোবারক সবাইকে, ঈদে কে কেমন আছে না আছে সেই ব্যাপারগুলো জানবার চেষ্টা করব। আমি বরং সরাসরি কিছু ফোন কলে চলে যাই। দ্য ফার্স্ট ফোন কল, হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি মিরপুর থেকে বলছি, জিয়া বলছি।
ঈদ মোবারক, ঈদ মোবারক, কেমন ছিল ঈদ?
ঈদ গুরু ভালো কাটছে আপনাদের দোয়া এবং সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে মোটামুটি খুব ভালো এনজয় করেছি। নামাজ পড়ে, যেহেতু এটা ঈদুল আজহা কোরবানির ঈদ, সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে গরু কাটাকাটি করে, আত্মীয় স্বজনেরা যারা আছে, গরিব যারা আছে, তাদের মাঝে এই মাংস বিতরণ করে খুব ভালো লাগে গুরু, সবাইকে নিয়ে খুব মজা করেছি।
যে এখনো কি ওই রকম আবহাওয়া আছে? আমরা যেমন 90s, আমরা তো ওই সময় বড় হওয়া মানুষ, তখন দেখতাম যে সবাই মিলে একসাথে কোরবানির গরু জবাই করা, দেন একসাথে কাটাকুটি করা, এই পরিবেশ কি এখনো আছে? আপনি নিজে কি এখনো ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে যান?
এখন ওইটার ভিতরেই আনন্দ খুঁজে পাই এবং এইটা চেষ্টা করি এই ট্র্যাডিশনটা ধরে রাখার জন্য। নামাজের পর ছেলেদেরকে নিয়ে বাড়ির সবাই যারা আছি আমরা মুরব্বী সবাই মিলে গরু জবাই করা, এটার একটা আলাদা এই স্যাক্রিফাইসটার একটা অন্যরকম ফিলিংস
সমাজের
যে অবক্ষয় বিভিন্ন ভাবে দেখি, তো এই জিনিসটা এই যে সামাজিক বন্ধন পারিবারিক এই বন্ধন এটা যত অটুট হবে সমাজ থেকে তত রকমের আপনার এই বিশৃঙ্খলা এই সবকিছুই দূর হয়ে যাবে। এই সবকিছুর জন্যই দরকার হচ্ছে এই পারিবারিক বন্ধন বা এই সামাজিক বন্ধন, আমি মনে করি এই জিনিসটা খুব দরকার।
দারুণ দারুণ বলেছেন জিয়া। আসলে বর্তমান যারা এখন সমাজ বিজ্ঞানী যারা এক্সপার্ট এসব বিষয়ে যারা এগুলো নিয়ে কথা বলছেন তারা কিন্তু প্রায়শই বলবার চেষ্টা করছেন যে সমাজের অস্থিরতা পারিবারিক আনরেস্ট ইন্ডিভিজুয়ালিটি সেটাই কিন্তু বিভিন্ন রকমের এই ইনসিডেন্টের জন্ম দিচ্ছে। স্পেশালি রিসেন্ট কালে যে ঘটনাগুলো ঘটে গেছে তার পেছনে সেই বিষয়গুলো অনেক বেশি করে দায়ী। তো এখনো তো আপনি 91টি পরিবারের মধ্যে সবাইকে সাথে নিয়ে চলার মধ্যেই আছেন, তাতে কি ভালো লাগার মাত্রা কমেছে নাকি ভালো লাগার মাত্রা এখনো আগে চাইতে আরো বেশি অনুভব?
মাত্রা কখনো কমে না, বরং এই ধরনের সবাইকে নিয়ে করতে পারলে মাত্রা আরো বেড়ে যায়। এটার সবার সাথে শেয়ার করার মজাটাই থাকে অন্যরকম, মাত্রা বরং আরো বেড়ে যায় এবং এই বন্ধনটা দিন দিন বাড়া উচিত এবং সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের ভিতরেই।
দারুণ বলেছেন, দারুণ বলেছেন জিয়া। এবং এই ঈদকে ঘিরে দারুণ চমৎকার একটা মেসেজ দিয়ে এই প্রোগ্রামটা শুরু করলাম, এর জন্য আমি লিটারালি গুরু এতেশাম অনেক বেশি খুশি এটা জেনে যে আসলেই ইন্ডিভিজুয়ালিটির মধ্যে সত্যিকারের অর্থেই কোনো ভালো লাগা লাগে থাকে না। এবং এটাই এমন এক মাত্র আমার কাছে মনে হয় যে স্বর্গ থেকে পাওয়া দারুণ এক অনুভূতি যার নাম ভালোবাসা, যেটা পরস্পর সাথে ভাগাভাগি করলে বেড়ে যায় কমে না। তো যথার্থই উঠে এসেছে চমৎকার ভাবে আপনার সাথে কথোপকথনে, এবং আপনার সাথে কথা বলে মনে হচ্ছে আপনি অনেক পরিবার কেন্দ্রিক বা পরিবারের প্রতি ডেভোটেড একজন মানুষ। আপনার
দোয়া করবেন, চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার জন্য, ফ্যামিলি সবাইকে সময় দেওয়ার জন্য, যতই যা কিছু করি আমরা চাকরি ব্যবসা যাই করি তারপরেও ফ্যামিলিকে একটু সময় এটা দিতেই হয়, এটা সব সময় আমরা চেষ্টা করি।
কয় ছেলে মেয়ে আপনার?
আমার এক ছেলে এক মেয়ে।
কি নাম তাদের?
আমার মেয়ের নাম হচ্ছে উনাইসা মেহজাবিন, ছেলের নাম হচ্ছে উজায়ের রহমান।
উনাইসা মেহজাবিন, উজায়ের রহমান, দুই আপনার সন্তান, দুই চোখের মনি, এবং তাদের জন্য আমার ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে থাকলো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। জীবনে অনেক বড় হোক তারা, যেমন স্বপ্ন আপনি দেখেন যেমন স্বপ্ন তারা দেখে, পৃথিবীর সমস্ত সফলতা যেন তাদেরকে ছুঁয়ে যায়। আমি আমার লিসনার্সদেরকে সাথে নিয়ে আপনার মতো চমৎকার রেসপন্সিবল ডেভোটেড একজন ফাদার এবং আপনার জন্য আমার এই শুভকামনায় থাকলো ঈদের এই চমৎকার এই মুহূর্তে সবাইকে সাথে নিয়ে দোয়া করতেছি তারা জীবনে অনেক বড় হোক, জীবনে সুস্থ থাকুক, ভালো থাকুক। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
হ্যাঁ, ধন্যবাদ, এবং ভালোবাসা বাংলাদেশের সকল শ্রোতাকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক, এবং স্পেশালি গুরু আপনাকে ঈদ মোবারক।
মোবারক, ঈদ মোবারক জিয়া, অনেক ভালো থাকবেন, দারুণ লাগলো, মন ভরে গেল কথা বলে। ওকে, আমরা এরকম আরো দু একটি ফোন কল নেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। এবং তারপর আমরা আমাদের যথারীতি আজকের প্রোগ্রামের আজকের যে হট সিট অলঙ্কৃত করেছেন তাকে নিয়ে অনুষ্ঠান শুরু করতে যাব। আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি।
এক্স্যাক্টলি বন্ধু, আপনাদের সাথে আছি আমরা এবং ফোন কল নিচ্ছি, লিসেনার্স আওয়ার চলছে, অনেক বন্ধুই আছেন, আরো একটা ফোন কলে আছি। তবে যাবার আগে আমি একটু বলি কিভাবে আপনি এসএমএস করবেন আমাদেরকে, সবাই জানেন কিন্তু তারপরে প্রতিনিয়ত অনেক অনেক বন্ধু সংযুক্ত হচ্ছে, তো তাদের জন্যই বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপরে স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.dhakafm90.4/90.4/dhakafm। সেখানটিতে আজকের বা আমাদের ভালোবাসার বাংলাদেশের যে পোস্ট আপলোড করেছি বন্ধু, সেখানটিতে লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টে আপনার বন্ধুদের কাছে। সো চলে যাচ্ছি গুরু এতেশামের কাছে এই মুহূর্তে।
দেশ এবং দেশের বাইরে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আবারও সবাইকে ঈদ মোবারক। এবং খুব ভালো হয় মেঘলা, আমি সবসময় কথা বলতে গিয়ে টোনালিটির কথা আসে, মনে হয় যে কিভাবে আরো চমৎকার করে আরো ভালো করে কথা বলে মানুষের একেবারে মনের মধ্যে, একদম মনের গভীরে একান্তই নিজের মতো করে কথাগুলো পৌঁছে দেওয়া যায়। কিন্তু দেখ, যাদের গলায় সুর আছে তার দ্বারা কিন্তু একদম এক লহমায় ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমরা চেষ্টা করেই যাচ্ছি তারা হয়তো ঘর বানিয়ে ফেলে সেই মানুষের মনের মধ্যে, যাদের যাদের কণ্ঠ দাঁত আছে সাথে সুরও আছে। গান টান গাইতে পারলে ভালো লাগতো, ঈদের একটা আমেজ তৈরি করতে পারতাম। আমাদের এখানে তো ভালোবাসা বাংলাদেশের একটাই একমাত্র পুঁজি তোর ভুবন ফোলানো হাসি। ওয়ান টু থ্রি কা ঈদ টাইপ হয়নি মেঘলা,
মানে
এটা এমন হওয়া উচিত যে রাত তিনটা বাজে, চারিপাশ চুপচাপ, তুই চুরি করে আইসক্রিম খেতে গেছিস, হঠাৎ আইসক্রিম পড়ে যাওয়ার পরে যে রিনি ঝিনি শব্দটা হয়
ওই রকম।
ওয়ান টু থ্রি গো মেঘলা, ইটস গুড, ইটস গুড। এবং আমরা লিসনার্স আওয়ারের ফোন কল নেয়ার এই সিলসিলা চলতেই থাকুক, নেক্সট কে আছে দেখি। হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সুজন বলছিলাম, ঢাকা থেকে।
জি সুজন, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। ঈদ কেমন কাটলো?
ঈদ ভালো কাটলো। কে কে গুরু বলছেন?
হ্যাঁ হ্যাঁ বলছি, ভাগ্যে আপনি আমাকে।
আই এম ফিলিং অনার্ড।
হ্যাঁ হ্যাঁ, ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠান কি শোনা হয় মাঝে মাঝে?
প্রায়ই আমি শুনি ভালোবাসার বাংলাদেশ। ইনফ্যাক্ট আমি যখন এই অনুষ্ঠানটির নাম শুনেছিলাম তখন থেকেই আমার ভালো লাগা কাজ করে যে মেবি এটা খুব ভালো একটা প্রোগ্রাম হবে। তারপরে আমি কয়েকদিন শুনেছি, শোনার পরে আসলে আমার খুব ভালো লাগে কাজ করে। এবং আসলে বাংলাদেশকে নিয়ে ভালোবাসা যখন নামটা শুনেছি তখন থেকেই আসলে ভালো লাগাটা কাজ করে এবং ভালোবাসাটাও কাজ করে। আর যেখানে গুরু আছে সেখানে তো কথাই নেই।
থ্যাংক ইউ। সুজনের গলার টোন কিন্তু অনেক সুন্দর। সুজন, আপনি কি আবৃত্তি করেন?
আমি ছোটবেলায় করতাম আর কি, ছোটবেলায় আবৃত্তি করতাম, টুকটাক গান করতাম।
তুই গান কেন শিখিস না? হাসি দিয়ে আর কতদিন বলতো?
গান তো শিখতাম, আমি তো গান গাই।
বলিস কি,
আপনি জানেন না এতদিনে এই হলো অবস্থা।
আসলেই তাই,
আর সেটা বলে
গুনগুন করছিলাম
না, অনিয়ারের না
গুনগুন কর, এতদিন এমন হয়নি যে আমি তোকে রিকোয়েস্ট করেছি সেটার রিফ্লেকশনে তুই উত্তর সেভাবে দিসনি
না। বাট আচ্ছা, আগে আমি বন্ধু গান
না, এটা আমি পরে যাবো, গান কোনটারে বলে সেটাই না মিলাবো, তোরটা না তারটা।
মাই গড, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে।
মানে কম্পিটিশন বলি, বলেছে যে গান কোনটা সেটা বুঝার চেষ্টা করবো।
না, মেঘলা মেঘলাপুর কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর কণ্ঠ। আমি গান শুনি না হয়তো, বাট প্রোগ্রাম শুনতে গেলে তো ওনারও কণ্ঠ শুনতে পাই।
নামেও তো শুনিনি, সেটাই শুনবার চেষ্টা করবো। ঈদ উপলক্ষে আজকে তো কারো মানে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই না?
রাইট,
সত্যি মেঘলা, প্লিজ ক্যারি অন।
বাট কোন গান গাবো আমার কিছুই মনে পড়ছে না, আমার
এটা হয়,
আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি
যে কি গান গাইবো, গলাটা আমার সাথ দিচ্ছে না।
এই যে একদম মানে
আগের দিন ঠান্ডা লেগেছিল, হোয়াটএভার, বাট তুই গাইতে হবে।
আমার
দরকার আজ আছে বলে মনে হচ্ছে
না, আমার কোন গান মনে পড়ছে।
জাস্ট গুনগুন করে দে।
আমি তো নার্ভাসনেস হচ্ছে, এটা মনে হয় সুর বেশ শুরু হয়ে যাবে। ওকে,
যে কোনো একটা, এক লাইন দু লাইন, নো প্রবলেম, আর সময় না নিস।
ওকে ঠিক আছে, একটা গান মনে পড়ছে, ওটা গাচ্ছি। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন, সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে,
আসে না ফাগুন মনেতে আগুন, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জানায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।
আমার ব্যর্থতা নেই, 7-8 বছর পেশাতে আমি প্রোগ্রাম করলেন, I didn't hear. In fact, কখনো রিকোয়েস্ট করা হয়নি.
Exactly.
It was really surprising for me. গলা বা শব্দ শুরু হয়ে আসলো আমার কানে. থ্যাংক ইউ, এটা এটা আমাদের জন্য একটা গিফট হতে পারে আমাদের লিসনার্সদের জন্য.
আমি ছোট মুখে একটা বড় কথা বলি, আজকে আমার মনে হচ্ছে যে স্টুডিও তো আপনার ঘর, তাই না? এই স্টুডিওটা, এই স্টুডিওটা আপনার ঘর, আপনার বাড়ি. তো এই স্টুডিও যদি আপনার ঘর হয় তাহলে আপনি ঘরের খোঁজ খবর রাখার চেষ্টা করেন প্লিজ. আপনি শুধু সারা দুনিয়ার খোঁজ খবর রাখেন, ঘরের খবর রাখেন না, এটা তো হবে না.
আমার এখানে থাকার সময় মনে হয় শেষ হয়ে আছে. আচ্ছা যাই হোক, ওভার টু সুজন, দেখি সুজনের কাছে একটা গান শুনে আসি. সুজন কোন গান শোনাবেন?
আমি
চলে
যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছো না দেখালি?
ও মাই গড,
তুমি যদি নাও ভাসি দেশান্ত, পাথরের বুকে ফুল কেন ফোটালি? চোরে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন যোছো না দেখালি? কবি যদি নাও ভাসি দেশান্ত, পাথরের বুকে ফুল কেন ফোটাবি? আমার সীমানা সে তো তোর ছায়া, সেখানে করবি চরণ দুঃখের নিবাস, চলে যদি যাবি দূর স্বার্থপর, আমাকে কেন যোছো না দেখালি?
আমি
তখন থেকে আসলে শুনতাম ওদের পাশে পাশে থাকতাম আর কি। তো আমি আসলে একটু আমার মতো করে, ইনফ্যাক্ট আমার মতো করে গান করি, নিজের মতো করে, হ্যাঁ, একটু ইম্প্রোভাইজেশন টাইপের আর কি, আমার মতো করে গাই।
সুজন, আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। আমার হয়তো এখানে দুঃখ বা ভালো লাগে তো চোখে পানি আসে, এই প্রথম আমার ব্যক্তিগত ভালো লাগে, আমার চোখে লিটারালি পানি চলে এসেছে। এত দরদ দিয়ে আপনি গানটা গেয়েছেন এবং আই নোটিস দ্য ইম্প্রোভাইজেশন, গানটা গাওয়ার সময় যেভাবে আপনি নিজের মতো করে ইম্প্রোভাইজ করে নিয়েছিলেন, রিয়েলি রিয়েলি গুড টু হিয়ার। আপনি গান কি করেন না বা করেন প্রফেশনালি?
গান আমি প্রফেশনালি কখনো ওইভাবেই গান করি না বা করিনি, এমনিতেই আমি আসলে বন্ধু মহলে কখনো কখনো আর কি গান টান করা হয় এই মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে নিজের নিজের ভালো লাগা থেকেই আর কি গান করাটা। গান আমার খুব ভালো লাগে শুনতে,
অনেক ভালো, অনেক ভালো। আর দুই তিনটা লাইন এই গানের প্রথম অন্তরাটাকে আরেকবার গুনগুনাতে পারেন, একদম চোখে পায়েসের স্বাদ লেগে আছে কানে। আমি মানে নতুন কিছু বলতেও চাচ্ছি না, কিছু শুনতেও চাচ্ছি না, এই টাইপের অবস্থা আমার। আরেকবার এই প্রথম অন্তরাটা
যদি বলে একবার তাহলে হয়তো বা গাইতে পারি গুরু।
মেলা প্লিজ আমার হেল্প, ওকে ফার্স্ট
প্লিজ বন্ধু,
ফার্স্ট ফার্স্ট অন্তরা প্লিজ।
জারিরা
কোন প্রহরে হয়েছিল যে পরিচয়, কি পেলাম কি হারালাম সে কি সংশয়, নীরবে আড়াল থেকে করেছি যে সব অভিনয়, সে তুমি হারালে ঠিকই সে কি নয় বিশ্ব, আমার সীমানা সে তো তোর ছায়া, ও সেখানে করবি খবর তোর আঘাতে জমে গেছে চোরে, যদি যাবি দূরে স্বার্থপর আমাকে কেন যোছনা দেখাবি, আমাকে কেন যোছনা দেখাবি, আমাকে কেন যোছনা দেখাবি, আমাকে কেন যোছনা দেখাবি, আমাকে কেন যোছনা দেখাবি।
সুন্দর, খুবই চমৎকার, গানের প্রেমে পড়ে গেলাম।
খুব ন্যাচারালি তুই প্রেমে পড়েছিস, বৈধতা আছে, আমি যে ছেলে প্রেমে পড়তেছি সেইটার কি হবে? সুজন
আপু কিছু, হ্যাঁ আপু কিছু বলছিলেন,
আমি গানের প্রেমে পড়েছি,
গানের প্রেমে। গানটা তাহলে আমার বন্ধু তরুণের গাওয়া, আমি বলে দিব তরুণকে।
এবং সুজন, যদি আপনার এখন আমার এরকম ভাবে বলতে ইচ্ছা করতেছে, এরকম ভাবে শুনে অভ্যস্ত যে গুরু একটু যদি সময় দিতেন, এখন আমি বলতেছি সুজন একটু যদি সময় দেন, যদি খুব বেশি ক্ষতি না হয়ে থাকে। আমার মনে হচ্ছে যে আপনি হিন্দি গানও খুব বেশি বেশি গান বা গাওয়ার অভ্যাস আছে মনে হচ্ছে, যেহেতু এটা একটা অকেশন, যে কোনো গানই গাইতে পারেন আপনি, কারণ আপনার এত গলায় মিষ্টি আর কি। এবং হ্যাঁ, এরকম কোন কালেকশন কিছু একটা ঈদ উপলক্ষে, যেহেতু আমি এই কারণে সব রকমেরই গান দিয়ে সেলিব্রেট করার চেষ্টা করছি, আমরা তো জমাইতে পারতেছি না, বুঝছেন না, এই জন্য আপনার হেল্প
নিচ্ছি। বলেন গুরু, আপনার কি যে বলেন গুরু, আমি তো আপনার প্রোগ্রাম মাঝে মাঝে শুনি, আমি তো বললাম,
বাট আই এম রিয়েলি অনার্ড সুজন ফর ইওর,
আপনার আপনার আপনি আপনি যখন কথা বলেন, আপনার ইন্টারেস্ট আসলে তো জমানো লাগে না গুরু, আপনার আপনি হচ্ছে জমাট, আপনি জমাটটি খুলে দেন, আপনার জমানো লাগে না, আপনি জমাট যত জমে থাকে, যত যত মানুষের জীবনের যত দুঃখ কষ্ট গুলি জমে থাকে, সেই জমাট বাঁধা দুঃখ কষ্ট গুলিকে আপনি ভেঙে চুরে একাকার করে
ফেলেন,
তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং আমার আমার মনে হয় যে এই এই মানুষের যে কষ্ট, মানুষের দুঃখ কষ্টকে আসলে দূর করে দেওয়ার মতো এই জমাট বাঁধা জমাট গুলিকে আসলে দূর করতে পারাটা, এটা যে কত বড় একটা কাজ, যেটা আমার মনে হয় যে আপনি জানেন না, জানেন জানেন না, ওইভাবে আমি বলতে পারবো না,
আমরা চেষ্টা করি যে কোনো প্রবলেম, কোনো জমার যেভাবে বলতেছিলেন খোলা যায় কিনা, মানুষের কষ্টের সারথি হওয়া যায় কিনা, শুধু প্রবলেমটাকে ফাইন্ড আউট করা না, রিজলভের জন্য সবাই মিলে চেষ্টা করা যায় কিনা, চেষ্টাটা থাকে। দিস ইজ ট্রু। একটু সুজন কিছু একটা শুনি, আসলেই মঙ্গলবার ঈদ গেছিলি শৈলী, ফিলটা যেন আমি এখন পাচ্ছি অন থার্সডে,
রাইট?
সো প্লিজ না, দ্য লাস্ট রিকোয়েস্ট, ওকে, ডান।
পলকো কে লেকে সায়ে পাশ কোই জো আয়ে, লাখ সম্ভালো পাগল দিল কো দিল ধর কে হি যায়ে, পর সোচ লো ইস পল হে জো वो मेहरबान कल हो न हो, हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाओ है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो।
My God,
thank you.
অনেকদিন থেকে মনে করতাম আপনার সঙ্গে যদি একদিন কথা হয়, তো অনেকদিন ধরে ফোন মানে আর কি কথা বলা যায় সেই চেষ্টাটা থাকছিল আর কি। যাই হোক, আজকে পেয়ে গিয়ে আমি অসংখ্য নিজেকে তো আমি অনেক ভাবে অনার ফিল করছি, পাশাপাশি আজকে দু একটা কথা বলতে চাই আর কি, যেটা বলছিলাম ওই সময় যে আপনি মেঘলা বা পুরো টিম পুরো ঢাকা এফএম ইনফ্যাক্ট ঢাকা এফএম এর মাধ্যমে এই যে প্ল্যাটফর্মটা এটা আপনারা যেটা তৈরি করেছেন এইটা আসলে অন্যরকম একটা ব্যাপার। এটা আসলে এটাকে আসলে ওইভাবে চিন্তা করলে করা যায় যে এটা একটা প্ল্যাটফর্ম ঢাকা এফএম এর জন্য, এটা একটা অনেক বড় কিছু। বাট এই যে আপনি যেই আসলে কাজটা করেন, আসলে আপনি যে এই যে থরলি মানুষের আসলে আমার কাছে যেটা মনে হয় যে মানুষের মাইন্ড রিড আউট করাটা এটা অনেক বড় একটা ব্যাপার। তো মানুষকে আসলে মানুষকে নিয়ে চিন্তা করা, মানুষের মনে কি যাচ্ছে এটা নিয়ে চিন্তা করাটা, আজকাল এই যুগে এসে মানুষের মনে কি যাচ্ছে এটা নিয়ে চিন্তা করাটা মনে হয় কোনো মানুষের এত সময় নাই। সো আপনি যে কাজটা করেন যে মানুষ আসে আপনার কাছে হয়তো দু চারটা কথা বলে, বাট আপনি মানুষকে নিয়ে যে চিন্তা করেন মানুষের দুঃখ কষ্ট নিয়ে, এবং মানুষের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা করার পাশাপাশি যে প্রবলেম সলভ করেন বা প্রবলেম সলভিং যে ব্যাপারটা থাকে, মানুষকে যে বোঝান যে আপনি কেন বা এইখানে আসলে ভালো হবে আপনার জন্য, আপনার লাইফের এই জায়গায় গেলে আপনি ভালো করবেন আরো, এই যে ব্যাপারগুলি যখন আমি শুনি তখন আসলে যে কত ভালো লাগা কাজ করে, যে আসলে এরকম যদি হয়ে যেত আমাদের পৃথিবীটা তাহলে মানে অনেক সহজ হয়ে যেত। এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগা, এই জিনিসগুলো খুব দরকার আসলে। ধন্যবাদ গুরু আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এরকম একটা দায়িত্ব পালন করছেন, এরকম একটা কাজ করছেন। আর আসলে তাই সত্যি ব্যাপারটা কি আমার কাছে এরকম মনে হয়, আমি জানি না, আমার কাছে মনে হয় যে আপনি হয়তো এই এফএম এর মাধ্যমে আপনার এসে আপনার ভয়েসটা আমরা সবাই শুনি, বাট হয়তো বা এফএম এ আসার আগে নিশ্চয়ই এই ভয়েস গুলি এফএম ছাড়া নর্মালি হয়তো বা আরো অনেক মানুষ শুনতো আপনার, যেই কারণে হয়তো আপনার আপনার আসলে ব্লাডেই মনে হয় এরকম কিছু একটা আছে মানুষকে হেল্প করার।
থ্যাংক ইউ আপনার স্পেশালি, আপনি এগুলো বলতেছেন ঠিকই বাট বিনয়ের সাথে বলছি যে আপনার আপনি আসলে আপনার গানের মতোই, আপনার সুরের মতোই আপনি এমনই থাকেন, এভাবে মানুষের কাছে ভালো লাগে ভালোবাসার মিষ্টতা বিতরণ করতে থাকেন। আপনার মতো কিছু মানুষ না থাকলে আসলে পৃথিবীটা অনেক বেশি রসকসহীন হয়ে যায়। আল্লাহ যেন আপনাদের মতো মানুষকে পৃথিবীতে বেশি বেশি করে পাঠায়, আপনারা যেন সবসময় আমাদের চারিপাশে থাকেন। ভালোবাসা বাংলাদেশ সত্যি আজকে ব্লেসড উইথ ইওর ফোন কল, এবং আমরা আশায় থাকবো, ইনফ্যাক্ট একদম তীর্থের কাকের মতো তাকিয়ে থাকবো আপনার ফোন কল আরো আসুক, আবারও আসুক, বারে বারে আসুক। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, জীবনটাকে অনেক বড় করে দেবেন। জি, ঈদ মোবারক। সবার অবগতির জন্যই বলতেছি যে এর পেছনে কিন্তু বিশাল এক লাইন আপ আছে, আমাদের প্রডিউসার, আমাদের জিওন ম্যানেজার, আমাদের ফ্ল্যাগশিপ ক্যাপ্টেন, লাইক আমাদের সিইও, সবাই মিলেই কিন্তু একটা টিম ওয়ার্ক দেন, কিন্তু সবকিছু মিলেই ভালোবাসার বাংলাদেশ, যারা টেকনিশিয়ান যারা কাজ করতেন, সাউন্ডে আছেন আমাদের প্রান্তীয় দাদা সুশান্ত দা, সব মিলিয়ে যারা কাজ করছেন তাদেরই কিন্তু একটা ওভারঅল কোলাবোরেশন আউটপুট হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। সো এই কৃতিত্ব বা এই প্রশংসা দাবি কিন্তু আসলে সবাই করে। আমরা তাহলে পরবর্তী ফোন কলে যাচ্ছি।
এক্স্যাক্টলি, ফোন অলরেডি একটা চলে আসছে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
কি চেনা যায়
মানে না বলবেন, তারপর না চেনা বা না চেনার ব্যাপার।
ওকে, মানে আমি তো মনে করেছিলাম জাস্ট
খেলাতেই চিনে ফেলার কথা।
জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যালো,
জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
চেনা যায়?
সবাই বলছি চেনা যায়।
ওহ, এর কি তো প্ল্যান করা নেই?
নাম চিনতে পেরেছেন?
নাম গেসিং ইস মামা আর নাকি?
হ্যালো,
ইয়া ইয়া মামা।
হ্যাঁ,
লিসেনারদেরকে জানিয়ে রাখা ভালো মেঘলা, যার সাথে আমাদের ফ্রিকোয়েন্টলি কথা হতো যখন আমরা এফএম দোস্তি প্রোগ্রামটি করতাম। মামা ছিলেন সেই প্রোগ্রামের একজন শাহরুখী, ফোনে আমাদের সাথে উপস্থিত হতেন প্রতি প্রোগ্রামে, রাইট মামা? জি, আপনাকে পেয়েছি আমরা। জি প্লিজ
মামা, আমি জানাই দিই ঈদের শুভেচ্ছা।
জি অফকোর্স,
ঈদের শুভেচ্ছা জানাই দিই। ঈদ হয়ে গেল মামা, কেমন কাটলো?
আমাদের ভালো ছিল, এবং আপনাকে আসলে ঈদের এই সেলিব্রেশন আমরা করতেছি অলরেডি ঈদের একদিন, একদিন পরে আমাদের এই অনুষ্ঠান, এবং সবাই মিলে খুব দারুণ কিছু সময় কাটাচ্ছি। ফর্চুনেটলি কিছু ফোন কল আসছে মামা, যেটা সত্যি ঈদের ভালো লাগার বারোটা নিয়ে এসেছে। এবং মেঘলা আমাকে অফ ইয়ারে বলছিল যে আপনার জন্য সারপ্রাইজ আছে অন ইয়ারে, সেটাই হয়তো সারপ্রাইজ যে ঈদের দিন আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি, ঈদের পরের দিনও কথা হয়নি, যে ফর্চুনেটলি আপনার সাথে কথা বলার সুযোগ তৈরি হলো এই এই স্টুডিও থেকে। তো আমাদের লিসেনারদের জন্য কিছু আপনার ঝুলিতে যদি থেকে থাকে মামা।
মামা, স্মৃতির বিষয়টা হলো গুরু, যে গুরু আছে এই আমার এই স্মৃতির বিষয়ে, এবং গুরুর কাছ থেকে শেখা, গুরুর কাছ থেকে শেখা সেই গানটা এখন আমার প্রিয় লাগে।
মামা প্লিজ,
যদি যদি সে আসে আমারই খোঁজে ধরা গোলাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাতে, চিড়িয়া যদি সে আসে আমারই খুঁজে ধরা গোলাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাতে।
পাবনাতে মনে আছে মামা, যেখানে এক হাত দূরে কুয়াশার ঠেলায় আমরা কিছু দেখতে পারতাম না, আমরা দুই মামা ভাগনা বসে বসে গল্প করতেছি, গান করতেছি, রাত কখন ভোর হয়ে গেছে মামা, যখন রাত 3:30-4 দিকে একসাথে যাচ্ছি এবং আমি ওইভাবে গান করতেছি আমার ভাঙা গলায়, আমার গলাতে তার সুর নাই, তখন আমি গান গাওয়ার চেষ্টা করতেছি, ওই যে নজরুল সঙ্গীত মুসরাবলি এটা, এবং ওই গানটা গাওয়ার চেষ্টা করতেছি মামা। ফিরিয়া যদি সে আসে আমারই খোঁজে ঝরা গোলাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাতে, ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে, রবাব যবে কাঁদিবে কোমল সুরে রে কাব গোলাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। অনেক ভুল আছে, সুরে ভুল, কথায় ভুল, গানে ভুল, বাট কত দরদ দিয়ে মামা গানগুলো গাইতাম আমরা, আমরা সেই মেঘলা আছে এবং তার প্রমাণ মেঘলা এখন দিচ্ছে। মেঘলা, ওই যে সেই মামার পছন্দের হাসিটা দিয়ে দে মামার জন্য, কতদিন পর মামা ওদের সাথে,
বহুদিন পর।
মেঘলা, 1, 2, 3, go! This for you, mama. Only for you. Ish, yo mama, ish korto. Okay, one more time, mama. 1, 2, 3, go!
আগে তো ঈশ্বর
না না আগে না পরে ইস ছিল, রেডি? 1, 2, 3, go! ফিরে যেতাম যখন বৃষ্টির মতো টপ টপ করে কুয়াশা পড়তো মামা, একটা হিন্দি গান খুব ধারণ করে গাইতেন আপনি, যেটা আমার স্মৃতির মধ্যে একদম ল্যাপটালেপটি করে আছে মামা। আজ অনেক বেশি স্মৃতিকাতর হচ্ছি, ঈদ আমাদেরকে অনেক বেশি স্মৃতিকাতর করে দেয়, তাই মনে আছে মামা? ওই যে ওইটা
চুনরি মে দাগ ছুপাও কেসে, ঘর যাও কেসে লাগা চুনরি মে দাগ।
একটা ছিল আর
একটা যে মামা
কাজরু সজনি কাকরু সজনি আয় নবালম।
চেষ্টা করছিলাম যে ঈদ আসলে আমাদের এরকমই কিছু স্মৃতিকাতরতা নিয়ে হাজির হয়। আমি হয়তো সিম্বলিক অর্থে আমার মামা ভাগিনের কনভার্সেশন উপস্থাপন করছি, বাট সবাই হয়তো স্মৃতিকাতর হচ্ছে আমাদের পিছনের দিনগুলো চিন্তা করে। সবাই অনেক ভালো থাকুক মামা, অনেক ভালো থাকেন, অনেক দোয়া আপনার জন্য এবং আপনাকে মিস করি আমরা।
দর্শকদেরকে দোয়া করি তারাও ভালো থাক, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ভালো থাক, মেঘলা ভালো থাক, গুরু ভালো থাক, জয় হয় গুরু, আল্লাহ দীর্ঘ জীবী করুক আমাদের সবাইকে।
জি জি,
এই প্রত্যাশায় আমি বিদায় নিব।
জি জি, বিদায় নিচ্ছি, অনেক ভালো থাকবেন মামা। বহুদিন পর আমরা আগে এফএম দোস্তিতে, যখন মেঘলা আমি এফএম দোস্তিতে কাজ করতাম তখন প্রায়শই মামার সাথে কথা বলা হতো, অনেকদিন পর মামাকে পেয়েছি। থ্যাংক ইউ মেঘলা, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি দ্য সারপ্রাইজিং গিফট ফর মি অন অন ভেরি অকেশন লাইক ঈদ, যেটা তুই বলছিলি যে অফিয়া দাদা আপনার জন্য সারপ্রাইজ আছে। আই এম রিয়েলি রিয়েলি হাম্বলড, অনার্ড অ্যান্ড রিয়েলি রিয়েলি এক্সাইটেড উইথ ইউর গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মামা। আমরা চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে,
বাট অতিথির কাছে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরপরই ফিরে আসছি বন্ধু, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে। ফিরে যখন আসবো তখন অতিথি বন্ধুর কথা শুনবো গুরু হিতেশমের সাথে। ওকে, সো স্টে টিউনড। ভালোবাসার বাংলাদেশ, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আমাদের উইকেন্ড স্পেশাল শো, আর আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। মেঘনা আছি আপনার সাথে, আছেন গুরু হিতেশম এবং আছেন আজকের অতিথি বন্ধু। অতিথি বন্ধুর কথা আমরা শুনবো, তবে তার আগে আর একবার বলে দিই সেই ফর্মালিটিসগুলো, যেভাবে যেভাবে আপনি আপনার কথা লিখে পাঠাবেন, যেভাবে আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, সবকিছু বলে দিচ্ছি একে একে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস আপনার কথা লিখতে পারেন এবং লিখে পাঠিয়ে দিতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে শেয়ার করতে চান তাদের জীবনের গল্প, তারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে ঢাকা এফএমের, তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং অলরেডি আমরা এখান থেকে যে পোস্ট আপলোড করেছি সেখান থেকে অনেক বন্ধু অনেক কমেন্ট করছেন, যদিও আপনি লাইক করতে পারবেন একবার কিন্তু আপনি কমেন্ট করতে পারবেন যত খুশি ততবার, এবং চাইলে শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার বন্ধুদের কাছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যেতে চাই আজকে গুরুর কাছে।
এবং আপনারা শুনছেন পুরো বাংলাদেশ জুড়ে আমাদের এই কণ্ঠস্বর ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে, স্পেশালি প্রায় 11 কোটি পপুলেশন, প্রায় 55 ডিস্ট্রিক্টস, 85 ডেমোগ্রাফিক এরিয়া অলরেডি বিন কাভার্ড বাই দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন আওয়ার কান্ট্রি, ঢাকা এফ এম 904। অ্যান্ড অফকোর্স ইউ ক্যান স্ট্রিমিং বাই www.dhakafm904.com। গ্লোবালি আপনারা আমাদেরকে শুনতে পারবেন। আর দেরি না করে চলে যাচ্ছে আজকের হট সিট, যিনি অলঙ্কৃত করেছেন আমাদের স্পেশাল গেস্ট, যিনি ঈদ উপলক্ষে, সেই গেস্টের দিকে আমরা এখন তার কাছ থেকে তার জীবনের কথা শুনব। সময় না নিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে যিনি আজ হট সিটে বসেছেন তাকে। স্বাগত আপনাকে,
ঈদ মোবারক সকলকে, ঈদ মোবারক, স্পেশালি ঈদ মোবারক আমার বাবুকে, আমার নাম আমি আবির হোসেন, আমার জেলা হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি ফার্স্টে আমি একটু কথা বলে রাখি, আমি ক্লাস সপ্তম শ্রেণীতে যখন পড়াশোনা কন্টিনিউ করছিলাম তখন আমার পড়াশোনা অফ করে দিই, আমার ভালো লাগতো না পড়াশোনা। অফ করা দেওয়ার পরে আমার আব্বা আম্মু আমাকে অনেক চাপ প্রয়োগ করছে যে তুমি পড়াশোনা কেন অফ করলে, এমন যে আমার ভালো লাগে না। মাঝে দু তিন বছর আমি পড়াশোনা করি নাই। আমার ইয়ারমেট যারা ছিল ওরা এসএসসি পরীক্ষা দিয়ে দেওয়ার পরে ওরা লাস্ট পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছে, তখন আমার এক ফ্রেন্ড বলল পড়াশোনা তো করলি না, আমরা এসএসসি পাস করে ফেলব। আমার এটা লাগে, অনেক ইগুতে লাগে। আমি বাড়ি যে দুপুরে না খেয়ে বসে আছি, আম্মা জিজ্ঞেস করে যে তুমি খাওয়া দাওয়া করতেছো না কেন, তা আমি যথারীতি বললাম যে আম্মা আমার পড়াশোনা করতে মন চাইতেছে। তো আম্মা বলে যে এটা কি ছেলের হাতে,
মানে একটু চমকে গেছি আজকে বিগিনিং এ, মানে একজন মানুষ হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে লাউয়ের ক্ষেত, সে ওখানে একজন ছাগল লাউয়ের মোচা খেতে যাচ্ছে, ওই সময় ছাগলটাকে তার হচ্ছে হঠাৎ করে একটা বিমান সামনে পেলো, বিমান নিয়ে উঠতে উঠতে চলে গেলো আমেরিকা, এইভাবে যেন স্টার্টিংটা হলো আমার কাছে মনে হচ্ছে। মানে আমি আসলে আবির দমন, দ্য টাইম ইজ ইয়ার্স, অনেক সময় আছে, অনেক কিছু বলতে পারবেন। মানে আমি হঠাৎ করে এত এত ফার্স্ট ল্যান্ডিং,
ওকে,
মানে এই কখন লাভের ক্ষেত্রে আছে আর কখন বিমান নিয়ে সে আমেরিকায় লস এঞ্জেলসে পার্টি করতেছে তার বাবুকে নিয়ে, আমি টের পাইনি। ওকে, আপনি পড়ালেখা ছন্দ পতন হয় রাইট, পরবর্তীতে বন্ধু বান্ধবরা যখন ঠেস দিয়ে কথা বলে তখন ইগোতে লাগে, দেন আপনি পড়ালেখার ব্যাপারে আবার আগ্রহী হন এবং রিল্যাক্স। আপনার কি কোনো ভাবে টেনশন কাজ করতেছে একটু?
না, তেমন
তেমন না, রিল্যাক্স একদম, রাইট, একদম প্রাণ খুলে আপনার নিজের ভাষাতে বলুন।
তো আমার আম্মু বললো যে এটা কি ছেলের হাতের মোয়া নাকি, তুমি মাঝখানে তিন বছর পড়াশোনা করো নাই, এখন কি তুমি পড়াশোনা করতে পারবা, আর এই যে তো আর তোমাকে সপ্তম শ্রেণীতে নিয়ে ভর্তি করানো যাবে না। আমি বললাম আম্মু আমি নবম শ্রেণীতেই ভর্তি হব, আমি নবম শ্রেণীতেই ভর্তি হব। তা আমি বললো তুমি কি পারবা, আমি বললো তুমি কি পারবা, আমি বললো আমি ট্রাই করব।
আচ্ছা,
আর আমার আব্বুরা আমার আম্মু বিষয়টা জানালো, আমার আব্বু বললো যে আমি সব জানি না, ওর পড়াশোনা ছেড়ে দিছে, যদি পড়াশোনা করতে হয় সম্পূর্ণ ওর খরচে ওই পড়াশোনা করবে। যথারীতি যেই চিন্তা সেই কাজ, আমি স্কুলে ভর্তি হলাম নবম শ্রেণীতে। ভর্তি হওয়ার পরে আমার বই কিনতে হবে, অনেক খরচ আছে, সেই খরচ যোগানোর জন্য আমি
কত বছর পর শুরু করতেছেন নতুন করে?
তিন বছর পর।
তিন বছর পর
পড়াশোনার খরচ যোগানোর জন্য আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে আমাদের শহরে এই যে রাজমিস্ত্রি আছে, রং মিস্ত্রি আছে, ওদের সাথে যাই কাজ করি, বাড়িতে প্যান্ট শার্ট পরে যাই, ওইখানে যাইয়া ড্রেস চেঞ্জ করে কাজ করি। এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ কাজ করার পর আমার টাকাটা হয়। এরকম ভাবে আমি এসএসসি পাস করলাম। এসএসসি পাস করার পরে এসএসসি ভালো রেজাল্ট হয়, তখন আমার এলাকায় আমার একটা সুনাম ছড়িয়ে পড়ে যে ছেলেটা পড়াশোনা ছাড়ে, ছাড়ার পরে ধরে, ধরার পরে এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করে, আমার একটা সুনাম ছড়িয়ে পড়ে। আমি পরে এসএসসি পাস করার পরে ইন্টারে ভর্তি হলাম, ইন্টারে যথারীতি পাস করলাম, ভালো রেজাল্ট করলাম, করার পরে আমার টার্গেট হলো আমি ভার্সিটি দিয়ে।
দারুণ কামব্যাক, তো নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছিলেন আবার নিজের ইচ্ছায় ঘুরে দাঁড়িয়েছেন, দারুণ কামব্যাক।
আমি ভার্সিটিতে এডমিশন নিব, প্রথম টু টাইম তো এডমিশন নেওয়া যায়, ফার্স্ট টাইম আমি এডমিশন নিলাম, কোথাও আমার হয়নি, এডমিশন টেস্ট দিলাম, কোথাও হয়নি। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার একটা ওয়েটিং লিস্টে আমার একটা নাম আসছিল, আসার পরে আমার মনোবলটা বেড়ে গেল যে হয়তো সেকেন্ড টাইম আমার এটা হতে পারে। সেকেন্ড টাইম আমি এডমিশন টেস্ট দিলাম, দেওয়ার পরে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে আমি 611তম হলাম কমার্স থেকে 611তম হলাম তখন আমি আর বুঝতাম না যে ডি ইউনিট থেকে 611তম হলে কমার্সের স্টুডেন্ট সিরিয়াল পায় না আমি বাড়িতে যথারীতি শোনাই দিলাম যে আমি তো জগন্নাথ চান্স পাইছি পরে ঢাকাতে এক বড় ভাইয়ের মাধ্যমে আসলাম আসার পর অনেক ট্রাই করলাম আর হয় নাই পরে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমার চিন্তা ছিল যে আমি ঢাকাতে আসছি এখান থেকে আমি ডিগ্রি নিয়ে যাব আসলাম আসার পরে আমি যে মেসে উঠলাম মেসে আমার ইয়ারমেট আরো তিন চারজন ছিল এর মধ্যে ছিল পলাশ সানাউল আরেক পলাশ ছিল আমি চারজন কিছুদিন পর সানাউল আমার একটা বন্ধু সানাউল আমাকে বলল যে আমি একটা রাস্তায় একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো মেয়েটা দেখতে অনেক কিউট আমার ভাল লাগছে আমি বললাম ভাল লাগলে তো ভালোই ফোন নাম্বার নিছো কয় অনেক কষ্ট করে নিছি বলে যে অনেক কষ্ট করে নিছি আমি বললাম ঠিক আছে কথা বলো দু তিন মাস চলে গেল দু তিন মাস পরে আমার আমার বললো যে আমি শুয়ারে শেষে বললো দোস্ত একটা কাজ তো হয়েছে আমি বললাম কি কাজ হয়েছে বললো যে ওর মা তো আমাকে আজকে বললো যে ওর তো ভাই নাই তুমি ওর ভাই তাই আমি বললাম যে ভালো হয়েছে তো তুমি ওর ভাই হয়ে গেছো আমার শালা হয়ে গেছো হ্যাঁ তো বললো মানি আমি বললাম যে নাম্বারটা আমাকে দাও আমি কথা বলি তুমি আমার শালা হয়ে যাও তো বললো
আপনি আগ্রহটা কেন দেখালেন শুধু মেয়ে বলে নাকি কিউট না দুষ্টামি
দুষ্টামি দুষ্টামির মাধ্যমে তো নাম্বারটা দেওয়ার পরে ওর সামনেই আমি ওর নাম্বারটা দিয়ে কল দিই কল দেওয়ার পরে বললো যে ওই বললো যে ভাইয়া আপনার সাথে আমার কথা হবে ভাল লাগে ভাল লাগছে কথা বললা আমি কথা বলবো আমি বললো ঠিক আছে কথা বলি তো কথা বলা শুরু হলো প্রায় 15 দিন এক মাস কথা বললাম কথা বলার পরে তো আমার বলে যে ভাইয়া আপনার কি কোনো রিলেশন আছে বা কোনো আমি বললাম যে না আমার তো কোনো রিলেশন নাই তো আমি বললাম আপনার কি কোনো রিলেশন আছে বললো যে না আমার কোনো রিলেশন নাই এ থেকে শুরু রিলেশনের কথা বলতেই বলতেই এক সময় বললো আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি না আমি বললাম আমরা তো ভালো বন্ধুই আছি তো কথা বলতে একদিন ও আমাকে প্রপোজ করলো
কথা বলতে বলতে
বলতে বলতে অনেক দিন পর আমি বললাম দেখেন আপনি তো আমাকে দেখেন নাই আমার হাইট 3 ফুট 7 ইঞ্চি অনেক কালো আমি তো বললো যে আপনিও তো আমাকে দেখেন নাই আমি তো অনেক কালো আমি বললাম যে না আমার আপনার সম্পর্কে একটু ধারণা আছে আমার বন্ধু বলছে আপনি স্মার্ট
দেখতে সুন্দর
দেখতে সুন্দর তাহলে আমার সাথে আপনার ম্যাচ করবে না তারপর থেকে কথা শুরু
এভাবে কি মোবাইলের মাধ্যমে দেখা করলেন কোথায়
ফার্স্ট দেখা করলাম ও আমার বললো যে আমার বাড়িতে যাত্রা বাড়ি আপনি যাত্রা বাড়ি আসেন আপনার সাথে দেখা করবো তো আমি গ্রাম থেকে নতুন আসছি বন্ধুরা বলে যে মেয়েরা দেখা করতে নিয়ে অনেক মারধর করা আছে আইডিয়া দিয়ে তো আমি ভয়ে বললাম যে না আমি ওদিকে দেখা করতে পারবো না আমি থাকি মগবাজারে আপনি যদি আমার মেয়ে
আপনার ভয় আমিও কিন্তু 2-3টা ট্রেন মিস করেছি মাছটার খাওয়ার ভয়ে অনেক সময় যাও টুকটাক করছে থাকলো কথা আছে নাকি শহরে গিয়ে মেয়ের এরকম বাইরে মাছটার দেয়
তারপর আমি বললাম আমার ম্যাচে ম্যাচ মগবাজার এই এলাকায় আসলে আমি হয়তো দেখা করতে পারবো তো বললো যে তখন এসএসসি পরীক্ষা দিবে বললো যে আচ্ছা ঠিক আছে আমার সকালে এই কোচিং আছে কোচিং না করে চলে আসব আপনি থাকেন তো আমি মগবাজার দাঁড়ায় আছি রেলগেটে ওই আসছে আসার পরে আমার মানে আমি দূর থেকে দেখি
পোশাকে ছিলেন আপনি
দূর থেকে আমি দেখতেছি মেয়েটা আসলে কে কিরকম আমি ওটা দেখা আমার মাথা চক্কর দিয়ে ফেলছে যে এত স্মার্ট না না এত স্মার্ট একটা
মেয়ে চক্কর
তারপর বললাম যে আমি আবির
দারুণ সমুদ্র সৈকতের বাতাস এসে গায়ে পরশ বুলাই গেল, এরকম লাগার কথা, চক্কর লাগলো কেন
সেটা বলতে পারবো না,
চক্কর লাগছিল,
লাগছিল।
কি দেখছিলেন দূর থেকে?
দূর থেকে আমার মনে হলো যে একটা পরীর মতো
পাখা দিয়ে পরীর আসছে।
কল্পনা, যেরকম আমি সারা জীবন একটা কল্পনা, আমার কল্পনা রাজ্যে একটা বসবাসীর মেয়ে ছিল, এরকমই আমার মনে হলো।
কল্পনাতে যেমন চিন্তা করতে লাগবে এরকমই
এরকমই আমার মনে হলো।
বলেন কি?
তারপর আমি ওরে বললাম যে আচ্ছা আমি তো এখানে কথা বলতে পারবো না,
কল্পনা দেওয়া যায় আপনার ভালোবাসা মানুষটার যারা দেখলেন?
তখন ওই এখনো পাসপোর্ট দুই
ইঞ্চি, তখনও পাসপোর্ট ছিল, এখনো
পাসপোর্ট দুই ইঞ্চি, পাসপোর্ট দুই ইঞ্চি, তখন ইয়া ছিল, ওজনটা একটু কম ছিল মনে হয়, 48 কেজি ছিল।
আর স্ক্যানিং পাওয়ার যেটা চোখ দিয়ে মানুষ, মানুষের চক্ষু, চক্ষের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জনক। ষোড়শী রূপসী ষোলো কলায় যৌবনচ্ছটা কোনো মেয়ের দিকে যতবার তাকাবেন পাপে শেষ হয়ে যাবেন। তো আপনার স্ক্যানিং পাওয়ার দেখি খুব মারাত্মক, আপনি দেখেই বুঝে নিলেন যে হাইট আনুমানিক 5 ফিট 2 হবে, এতটুকু ঠিক আছে মেনে নেওয়া যায়। ওজনটাও মেপে ফেললেন?
ওজনটাও, হ্যাঁ ওজনটা না, ওজনটা আমি যে 47-48 কেজি হবে মনে করছিলাম, তারপরে তো আমার সাথে
আর কাছাইতে ডিজাস্টার হচ্ছে প্রথম দেখায়,
প্রথম দেখায়। কিন্তু আমরা তো
তম মানুষের ওজন মাপা নিয়ে ব্যস্ত, গরু দেখেছি ওজনটা ঠিক মতো হবে কিনা এই হিসাব করতে গিয়ে আমার ঈদের এই 3 দিন গেছে। যদি এটা ঠিক না কুরবানির সাথে ক্যালকুলেশন করা, বা যে মুহূর্তে আমরা ঠিক না বলতেছি, আবির অন্যভাবে নেয়ার কিছু না, আমরা অন্য আলাপে যাই একটু, যে মুহূর্তে আমি ঠিক না বলতেছি সেই মুহূর্তে আমরা সবাই কিন্তু গরুর কুরবানি কেনার সময়, আপনিও করছেন রাইট?
জি ভাইয়া।
যে ওজন কতখানি হলো না হলো আমরা একটু ভেবে নি, তো ধরা খাইছি কি খাইনি, ওজন বেশি কি কম, এতটুকু মানা যায়। এই জন্য ওজনটা মাথার মধ্যে আটকায় আছে বুঝছিস, এবং লাস্ট দাড়িটা যখন তুলতেছিল যে আসলে আমার হিসাবের মধ্যে আছে কিনা, বাজেটের মধ্যে আছে কিনা চিন্তা করতেছিলাম, মাংসের কেজি কত পড়তেছে ক্যালকুলেশনে, এগুলো আসলে অন্যায় ঠিক না কোরবানির জন্য, বাট এগুলো মানুষ তো আমরা এগুলো চলেই আসে টপ অফ মাইন্ডে। আর ওজনটা যেন মাথা থেকে বাইরে হচ্ছে না, তার মধ্যে আপনি আবার খোঁচা মারলেন ওজন দিয়ে। এই ওজন দেওয়াতে আমার একদম মানে আমি একদম ওজন স্তরে চলে গেছি বিশ্বাস করেন, আর তার মধ্যে ওজন স্তরে গেছি তো গেছি, আর আপনি এমন একটা কথা বললেন, হাইট পর্যন্ত কোন রকমের কষ্ট করে দাঁতে দাঁত চেপে নিয়ে মেনে নিয়েছি, দেখে ওজন মেপে ফেললেন 47 কেজি 2 ছটা হারাই পোয়া। ঈদের মধ্যে আবির মাস্তি তো হবেই।
জি ভাই,
ঠিক আছে
জি ভাই।
ভাইয়া বলে জানতো যেমন আপনি আমাকে ভাইয়া বলে জানেন, বাট কখন যে আপনি তার সাইয়া হয়ে গেছেন, হিন্দিতে তাই তো বলে রাইট প্রেমিককে, ওকে সেটা কখনো টের পাননি। যাই হোক আপনি দেখলেন এবং ওজন মাপলেন, তারপর বলেন?
তারপর ওরে বললাম যে আমি তো এই এলাকায় কথা বলতে পারবো না,
কেমন ধরনের ড্রেস পরা ছিল
তখন? হলুদ একটা ড্রেস ছিল।
বাট মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যেমন কল্পনা করেন এক্স্যাক্ট ওরকম একটা মানুষ আপনার সামনে, রাইট? নেক্সট।
হ্যাঁ, আমাকে বললো যে চলেন আপনার বাসায় যাই। আমি বললাম পাগল নাকি, আমি মেথে থাকি, তোমার বাসায় নিয়ে যাব। কয় না চলেন আপনার বাসায় যাই। তো আমি বললাম, আমার আরেক বন্ধুর বললাম যে এইভাবে তো বাসায় আসতে চায় কি করবো,
প্রথম দিনই
প্রথম দিনই বলছে
সাহস হতে।
তারপর বলল ঠিক আছে নিয়ে আয় শব্দ, বাসের চলে গেছে নিয়ে। তো বাসায় গেলাম, 1-2 ঘন্টা কথা বললাম, কথা বলার পর ওরে আমি নিয়ে ওর যাত্রা বাড়িতে দিয়ে আসলাম, একদম বাসার সামনে নামাই দিয়ে আসলাম। নামাই দেওয়া আসার পরে পরদিন সকালে ওই দিন রাত্রে আবার বলে যে আপনার বাসায় আমি কালকে যাব। তা আমি বললাম যে আমার তো সম্ভব না, কারণ এখন বারবার আনলে সমস্যা। তার কিছুদিন পরে আমি আমার বন্ধুদের বললাম যে আমার আমার পাশে আরেকটা ছোট রুম আছে, আমি বললাম যে এই রুমটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, তো ওরা আমাকে দিয়ে দিল। তারপর থেকে আমাদের পথ চলা শুরু।
দিয়ে দিল?
হ্যাঁ, ওদের ইয়া দিয়ে দিল, ভাড়াটা দিয়ে দিল, 5,000 টাকা ভাড়া নিয়ে নিলাম।
আপনি উঠলেন?
হ্যাঁ। তারপর থেকে আমার
কারণেই কি আপনার ঢাকায় উঠা?
আলাদা বাসা, আলাদা রুমে না, অন্য আমাদের একটু সমস্যা ছিল যে এক রুমে পড়তে পারতাম না, কেউ গান শুনে কেউ, আর আমার লক্ষ্য ছিল তো আমি এখান থেকে কি নিজের একটা নাম করব, আমার নামে আমাকে চিনবে
পেমেন্টের সাথে পুরো পেয়ে গেল।
হ্যাঁ, তখন পুরো পেয়ে বসছে, কিন্তু আলাদা রুমে আসছি, আলাদা রুমে
গান শুনতে পাচ্ছেন, সব কাম করা থাকে না, কত পাতায় না দেখছেন।
তো আলাদা রুম নিছি ঠিকই, পড়াশোনা তো শুরু,
পড়াশোনাটা শুনি অসম্ভব নেশা লেগে গেছে তোমার। এটা শুধুই আপনার জন্য, শুধুই আপনার জন্য আপনি এই গানটা। প্রথম প্রেম প্রেমে পড়া তো রাইট, এটা সাবিত, সত্যি কি প্রেমে পড়লে, প্রথম প্রেমে যখন কেউ পড়ে এরকমই কি হয়? যেমন ব্যাকগ্রাউন্ডে গানগুলোতে বলবার চেষ্টা করছে, এক আসমান এক জমিন, এক অদ্ভুত এক নেশা।
অন্যদের তো বলতে পারি না, আমার তো এরকমই হলো,
এইরকমই অনুভূতি, দিন দুনিয়া কোনো কিছুর আর কোনো খেয়াল থাকে না।
আর আলাদা রুম নিছি ঠিকই, কিন্তু রুম নেওয়ার পরে আমার 9টা 10টার পর থেকে ফোন শুরু হতো, 5টা 6টা পর্যন্ত ওর সাথে কথাই হতো,
ভোর পর্যন্ত,
ভোর পর্যন্ত। তারপর ইয়া যেত, কোচিং যেত, কোচিং যাওয়ার পরে আর 10টা 11টা আসা আমার বলতো যে কোচিংয়ে গেছি, বা কোচিংয়ের রাস্তায়ও ফোন দিত আমারে, আমি তখনও কথা বলতাম। 24 ঘন্টায় আমার মনে হয় 10 ঘন্টা 12 ঘন্টা এরকম কথা হতোই, অনেক ভালো লাগতো ওর সাথে কথা বলতে। আর ওরও বলতাম যে তুমি আমার সাথে এত কথা বলো কেন, একটু কম কথা বলো, তোমার SSC পরীক্ষা আসছে। বলে যে না, আমার অনেক ভালো লাগে আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বললে পরে যে আধা ঘন্টা পড়লে আমার পড়া শেষ হয়ে যায়।
ওকে, ব্রেন শর্ট হয়ে যায়।
তাও আমি ওর সাথে এরকমভাবেই কথা চললো। ওর পরে মাঝখানে হঠাৎ আমার একটা ফোন আসে, আমার ফোনে একটা ফোন আসে, ফোন আসে আমারে বলে যে হ্যালো ভাই, আপনি কি আবির বলছেন? আমি বললাম জি ভাই, আমি আবির বলছি, আপনি কে? আমাকে বলল আমি মানিক বলছি। তো আপনি মানিক, নাম তো হতেই পারে মানুষের, তো আপনি কে? তো আপনার কি প্রিয়াঙ্কার সাথে কোনো সম্পর্ক আছে? আমাকে ওই ছেলেটা জিজ্ঞেস করে আমি বললাম যে যে মানুষটার সাথে সম্পর্ক আছে ওই মানুষটাই জিজ্ঞেস করেন যদি আপনার মন চায়। আর নাম্বারটা কোথায় থেকে পেলেন? বলছে প্রিয়াঙ্কাই দিছে, আমার নাম হয় বলে নাই। বললাম আপনার নাম হয় বলবে কেন?
প্রিয়াঙ্কা বলতে আপনার ভালোবাসা,
আমি যাকে ভালোবাসে বাবু বলি।
আমি তো বাবু ধরে রেখেছি, আর এখন আবার প্রিয়াঙ্কা বলছে, আমি যে বাবার কি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া আর সামথিং, আমি কিন্তু ধরে রেখেছি যে বাবু বলবেন, আমাকে কনফিউজ করে দিয়েছিলেন। তার নাম তাহলে আপনি নিজে বলেন বাবু, বাট নাম অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা, রাইট? ওকে, তারপর?
তারপর আমি বললাম যে না বলে নাই। তো বলে যে আমি তো, আমার আর প্রিয়াঙ্কার তো আজকে 4 বছরের সম্পর্ক, আমার তো মাথা নষ্ট হয়ে গেল। কি বলেন?
মানিক বলছে,
মানিক বলছে। আমি বললাম যে আপনি কি বলেন, এটা কি সম্ভব নাকি? ও আমারে বললো ওর কোনো রিলেশনে হয় নেই, আর এত একটা এই মেয়েটা আরো 4 বছর আগে আপনার সাথে রিলেশন করছে, আমার এটা ইয়া হয় নাই, কারণ SSC পরীক্ষা দিবে মেয়েটা, 4 বছর হলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এটা আবার রিলেশন করে কি করে? তো আমি ওরে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে তো বললো যে হ্যাঁ আমার ওর সাথে রিলেশন ছিল।
বলেন কি?
বললাম তাহলে আমার সাথে এটা কি?
না সেটা চাইতে আর এক জায়গায় আমার মাথা আটকাইছে, ভুলভাল জায়গাতে মাথা আটকাচ্ছে এখন। ওই চার বছরের কথা সত্য?
চার বছর না, ও আমাকে বললো যে আমি দুই বছর বলার কি আছে, ওর সাথে রিলেশন ছিল, রিলেশন ব্যাকআপ করে দিছি। বললাম যে ছেলেটার রিলেশন ব্যাকআপ করলা, ছেলেটার দোষটা কি? তুমি আমাকে বলো, তাহলে তুমি কিছুদিন পরে আমাকেও ছেড়ে দিবা। বললো যে দেখো ছেলেটার দোষ, প্রথমে ছেলেটা আমাকে বিশ্বাস করে না, এটা আমি মানতে মানিয়ে নিতে পারছি যে বিশ্বাস করে না, এটা হতেই পারে। লাস্ট দোষটা হলো ছেলেটা আমার চোখের সামনে অন্য মেয়েদের সাথে ঘুরে এবং আমার বান্ধবীদের সাথে সম্পর্ক করে। বললাম যে এটা তো অনেক খারাপ বিষয়, তো এখন তুমি কি করতে চাচ্ছ? ওকে বললাম, তো আমার ফোনে বললো যে আমি তোমার সাথে দেখা করবো। ওই দেখা করার জন্য আমাকে বললো যে ওয়ারি বলদা গার্ডেন একটা জায়গা আছে যাত্রাবাড়ি এলাকায়, ওই জায়গায় দেখা করতে বললো। আমি গেলাম, যাওয়ার পরে আমার হাত চেপে ধরলো, দাদা বললো যে এটা আমার কি আমার দোষ না ওর দোষ, তুমি আমার মাফ করে দাও, তুমি আমাদের ছেড়ে যেও না। আমি বললাম ঠিক আছে, মানুষ ভুল করতেই পারে, আর তুমি যদি আমার কাছে লুকাইতে আমি এটা বলতে পারতাম না। তারপর এটা এভাবে চলতে থাকলো, ইয়ে করে দিলাম, ঠিক আছে তুমি আর ওই ছেলের সাথে কোনো কানেকশন রেখো না। তবে অনেক ভালো চলতেছিল, সপ্তাহে দুই দিন তিন দিন আমরা ঘুরতাম। ও মাঝে গুরু বলে রাখি, আমার বাবা তো আমার টাকা প্রথম থেকে অফ করে দিল, তো আমার ভাই বিদেশে গেছে। আমার ভাই বললো ঠিক আছে।
কয় ভাই বোন আপনার?
আমার চার ভাই, আমরা এক বোন। আমার বড়, আমি দ্বিতীয়, আমার বড় ভাই বিদেশে আছে, যারা বিজনেস করে। উনি আমার বললো তুমি পড়তে চাও, আমার ভালো লাগছে, তুমি তোমার খরচ আমি দিব, ভার্সিটির যে কষ্টটা আছে আমি কষ্টটা দিব, কষ্টের পরে তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দিব, এটা তোমার খরচ। তো গুরু আমার যখন ওর সাথে রিলেশনটা হয়েছে তখন আমার 5,000 টাকা মোবাইল খরচ হয়ে যায়, তো আমি ম্যানেজ কি করে করবো? দু তিন মাস বন্ধুদের থেকে টাইনা টুইনা চললাম, চলার পরে তারপর শুরু হয়ে গেল ওর সাথে আমার ঘোরা। আজকে জিয়া উদ্যান, মানে ঢাকা শহরের যত জায়গা আছে আমরা ঘুরা। তো একজন মেয়ে কিনে একটা ছেলে ঘুরতে বেরিলে 1,500 টাকা খরচ হয়। তো এরকম ভাবে ধার নিতে নিতে আমার দেখা গেল যে 15-20 হাজার টাকা ধার হয়ে গেল। আর মা থেকে মাঝে মাঝে বলতাম যে মা আমার খাবার টাকা নাই, এই বললে আমার মা কিছু দিত। পরে দেখলাম যে আর চলে যাচ্ছে না, তাহলে কি করব? মাথায় একটা ইয়ে হলো যে আমি তো সন্ধ্যার পরে ফ্রি থাকি। করে বললাম যে আমি তো সন্ধ্যার পরে ফ্রি থাকি, আমি একটা কিছু করতে চাচ্ছি, তুমি কি বলো? তুমি কি করবা? তোমার তো এখন তুমি ঢাকা শহর চিনো না ভালো করে, কি করবা? কিছু করার নেই। আমি বললাম কাজ দো কাজে, আমার মনে হয় আমি যদি ওই যে আমি দেখলাম ফুটপাতে মানুষ জামা বিক্রি করে, গেঞ্জি বিক্রি করে, ওগুলা করলে তোমার কোনো সমস্যা আছে? কয় না আমার কোনো সমস্যা নাই, তুমি খুঁজতে পারো। আমি মারে বললাম যে মা আমার টাকার দরকার, কত? 10,000 টাকা হলে চলবে। টাকা দিল, টাকা দেওয়ার পরে আমি জামা আনলাম, ফুটপাতে ঘুরা ঘুরা জামা বিক্রি করা শুরু করলাম, ভালোই হচ্ছে। ওই টাকাগুলা আমি
এগুলো করার কারণ
হলো ওর সাথে আমার ঘুরতে যেতে হয়, ঘুরতে যেলে টাকা খরচ, ফোন বিল, এই জন্য। আর দুপুরে যে আমার বাস্তিতে থাকার সময় প্রত্যেক ছেলেরাই তো খাবার দাবার ইয়ে করে, আমি গুরু একটা বোতল পানিও কোনোদিন কিনে খাই নাই। বাস্তিতে পানির যে ট্যাপের পানিটা আছে ওইটা 2 গ্লাস খাইতাম দুপুরে খায়া, আর ওই টাকাগুলা বাছাই রাখতাম, কারণ ওই আমার সাথে দেখা করতে যাবে, ঘুরতে যাবে।
কি করতে হবে ঘুরতে গেলে?
ঘুরতে গেলে আমার খরচ আছে না?
যেমন কি কি করতে হয়?
যেমন আমরা ঘুরতে গেলে রিক্সা দিয়ে ঘুরতে যেতাম, ওটার ভাড়া লাগতো। তার ঘুরার পরে ওর বিরিয়ানি খাইতে খুব পছন্দ করতো,
প্রায় এক একটা জিনিস খাইতাম
মন খেত, আর ওর একটু চাহিদা বেশি ছিল, তো ওগুলো আমার ফুলফিল করতে অনেক কষ্ট হতো।
জিনিস চাইতো বেশি?
ওর চিকেনটা বেশি পছন্দ, যেত, পাসপোর্ট দোকানে বেশি যেত, আর বিরিয়ানি খাইতো, বিরিয়ানি খাওয়ার পরে আমি এক পুটলা বা দুই পুটলা ওরে দিয়ে দিতাম, কারণ ওর বাসায়
হতো না, তো বাসায়
বাসায় ওর আম্মা আছে, ওই বলে যে আমার আম্মা রেতো, তো ওর দিতাম।
তো এবার বাসা কিগুলো
পোশাক আশাক তো গুরু আমি না, পোশাক আশাক আমি নিজের পোশাক চার বছরে আমি নিজের পোশাক কিনি নাই, আমি
বাড়িকে পোশাক পরিয়েছেন
শুধু আমার
বিক্রি করে, আর যা ইনকাম হয়েছে সেটা নিয়ে এসে,
আর ওরে আমি সবসময় ওরে সাজাইতাম, ওর যদি মনে হতো যে আমার নিজের পোশাক কিনতে হবে তো মাথায় চোখের সামনে বাসত যে ও যদি সুন্দরভাবে থাকে বা ভালোভাবে থাকে আমার ভাল লাগবে, আমি কোন সময় আমি পোশাক কিনিনি, ওর জন্য কিনে দিতাম, আমার বাড়িতে যাইলে আমার আম্মা আমার পোশাকের অবস্থা দেখলে, আমার আম্মা আমার ছোট বোন ছিল ওরা কিনে এনে রাখতো আমার জন্য, আমারে দিত,
পড়তে মন চাইতো না,
আমার মন চাইতো, অনেক মন চাইতো, কিন্তু মন চাইলে আমি তো টাকা আবার দিতে পারতাম না,
খাইতে মন চাই না,
আমার খাইতে ভার্সিটিতে খাইতে অনেক মন চাইতো, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার বন্ধুরার পোশাক অনেক সুন্দর ছিল, সত্যিকারে ভালোবাসা বুঝো। আমি আবার গুরু ওই যে ওর স্কুলের সামনে যে দাঁড়াই থাকতাম, ওই স্কুলে যুক্ত ওই দাঁড়াই থাকতাম, চারটা তিনটে
ভালো লাগতো দেখতে,
ওর কথা ওর আমার এভরিথিং ভালো লাগতো, আমার মনে হয় যে
পায়ের নখের মধ্যে যে সাদা সাদা দাগ আছে ওটা তো দেখতে ভালো লাগতো,
আমার ওর নখ কেন, ও আমার যদি বকত ওই সময় এখনো বকে, আমি গুরু আজকে
খারাপ ভাবে বকা যায় না, গালি গালাজ কিন্তু
হ্যাঁ বকলে আমি শুধু শুনি, আমার তারপর
ভালো লাগে,
তারপর হ্যাঁ
নাম বুঝিনি বলছি যে
আগে তো আমার বকতো না, এখন এই ইদানিং কথা হয় না আজকে 15-20 দিন, এর আগে আমার ফোন দিলে আমার বকতো, এই তুই ফোন দেশ কিল্লে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই,
এলাকার কথা বলতেছেন, আপনার ভালোবাসার মানুষ হিসেবে বলতে বলতেছেন,
আমার ভালোবাসার মানুষ বলে
ওই কৃতকারী করে,
হ্যাঁ
কি কয়,
এই তুই ফোন দেশ কিল্লে যা, তোর না বলছি ফোন দিস না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বললাম যে তাহলে বিয়ে টিয়ে করলাম ওগুলা পরে বলি, তো আমি এগুলা রেকর্ড করে রাখতাম, কারণ ওরে সারাদিন ফোন দিতাম, ফোন দিলে ফোন ধরতো না, তো একবার ফোন দিত সারাদিন, এবার রাত্রে
ওই কথাগুলো শুনতো,
হ্যাঁ হ্যাঁ,
এখন গালিগালাজ করতেছে ওটা শুনে ভালো লাগতো,
এখনো আমার কাছে ওর রেকর্ড আছে, আমি রেকর্ড গুলা শুনে শুনে এখনো আমার 4-5টা ঘুম যদি না হয় আমি ওই রেকর্ড গুলা শুনি, শুনতে শুনতে
এখানে গালি দিয়েছে, বকা
গালি দিয়েছে, আমি ওর সবই শুনি আর কি,
শুনে ভালো লাগে,
ভাল লাগে না আমি ওর বয়সটা শুনতে পারি এটা আমার অনেক ভাল লাগে,
তারপর কি হলো,
তারপর ওই যে
স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি,
স্কুলের সামনে দাঁড়িয়ে থাকি এ করি, পরে ওর কলেজ স্কুল শেষ হলো, রেজাল্ট দিলো ভালো করলো, রেজাল্টটা একটু খারাপ করছে, খারাপ করছে, ওর মা আমারে তখন থেকে চিনে, না আমারে কিছুদিন পর থেকে চিনে, ওর মা যখন অতো আর ওর মা থাকে আর ওর বাবা তো বেশি চলে যায়, ওর মা যখন বাসায় থাকতো না ও আমারে ডাকতো,
বাসায় যাইতেন,
বাসায় যাইতাম, তো একদিন হঠাৎ করে ওর দুলাভাই পাশের এলাকায় থাকে, এলাকার ছেলে,
আপনারা যে ঘর ওখানে যাইতেন না,
আমার বাসায়, হ্যাঁ আমার বাসায় তো আমরা যাইতেনি, তারপর ওর বোন জামাই একদিন আমাদেরকে দেখে ফেলে, আমারে দেখে, দেখার পর এই ছেলেকে আমার আর তখন কিছু বলে আমি চলে আসছি, পরে ওর বোনে ওর মার কাছে বললো যে, তো ওর মা বললো যে ওকে ডাকো, আমি এলাকায় তখন ঘুরফির করতেছি, আমি গেছি যাওয়ার,
মায়ের তো চেনার কথা, আপনার কথা অনুযায়ী আমি তো আর কিছু জানি না, আপনার কথা অনুযায়ী মায়ের চেনার কথা, যেন বিরিয়ানি তো মায়ের জন্য নিয়ে যেত, রাইট,
তখন তো
বলতো না,
তখন তো আর বলতো না, তখন ওর পরে যখন চিনছে, চেনার পরে যে ও তুমি ওর সাথে কথা বলো, ওই আবির, হ্যাঁ, তো আমার সাথে আন্টিও খুব ভালো সম্পর্ক হয়ে গেল, হওয়ার পরে ওর রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে এখন ও ভর্তি হবে, এগুলো মাঝখানে একটা ইয়ে হয়েছে, ওই ছেলের সাথে মানিকের সাথে সম্পর্ক অফ হয়ে গেছে, ওর মাঝখানে আমার বললো যে আমি তো SSC পরীক্ষা দিয়ে ফেললাম, আমার ইয়ে করার দরকার, টিউশন টিউশন করলে আমার ভালো হবে, আমার টাকা দরকার। আমি বললাম আমি তো তোমাকে টাকা দিচ্ছি, সপ্তাহে 500-1000 টাকা তোমার থেকে
যা লাগে
তোমাকে সব খরচ দিচ্ছি,
খাওয়া তার পোশাক
মোবাইল তো মোবাইল এখন পর্যন্ত 4 বছরে আমার মনে পড়ে না কোনোদিন আর ফোন রিসিভ করছি, টিউশনি তো মানুষ করাইতেই পারে। তো ওর এলাকার এক বড় ভাই ওই যে মানিকিরে বন্ধু, তার নাম লিখন, ওই শরীফ বলে লিখনও বলে, ওই টিউশনিটা ঠিক করে দিছে ওর বোনের পড়ানোর জন্য। ওই ছেলের সাথে আবার ওর একটা সম্পর্ক হয়ে গেছে,
মানে মানিকের মানিকের মধ্যে আছে,
মানিকের আলাদা হয়ে গেছে, আরেকটা মানিকের বন্ধু ছিল
লিখন,
লিখন
এটাকে আলাদা
আবার
হয়ে গেল,
আবার হয়ে গেল। তো ফোনে সম্পর্ক হয়ে গেছে, আমি তো আর জানি না ওর সম্পর্ক হয়ে গেছে ওর। কিন্তু যখন আমাদের 6-7 মাস হয়ে গেছে তখন আরো আমার সাথে লং টাইম কথা বলে না।
কতদিন সম্পর্কের মাথায় ঘটনাটা ব্যাপার করতেছি
এই মানিকের সাথে,
আপনার সাথে সম্পর্কের কতদিনের মাথায়? 7-8 মাস
শরীফের বিষয়টা জিজ্ঞেস করে এই প্রশ্ন করলাম, তোমার সমস্যা কি? তুমি এটা করে দেখছেন অনেক করছে, এই জন্য আমি ওনার সাথে কথা বলি। তো কথা বললো, এটা ঠিক আছে। এতটুকু কিছুদিন পর আমার হঠাৎ ঘুম ধরে না, এতে 3টার দিকে আমার মনে হলো যে আমি বাবুরে ফোন দিই, বাবুরে ফোন দিয়ে দেখি বাবু ওয়াইটিং আমার, তো কারণ আমি সিমটা 2 দিন আগে কিনে দিয়ে আসছি। তো ওয়াইটিং পরে আমি ওরে জিজ্ঞেস করলাম যে তুমি ওয়াইটিং কেন? ওর একটা ভালো দিক আছে, ওই দিকটা আমার খুব ভালো লাগতো, সেটা হলো ওই সত্য কথা বলে দিত। হ্যাঁ, যে বলতো যে আমি ওর সাথে এই, তো আমার বলে দিল যে আমার ওর সাথে অনেক ভালো সম্পর্ক, আমি সেই সম্পর্কটাকে প্রেম ভালোবাসা পর্যন্ত কয়, হ্যাঁ এটা এরকম হয়েছে। তখন আমি আর সহ্য করতে পারি নাই, আমি ওর সাথে আর কিছু বলি নাই, না বললাম বাসাতে গেছি, বাসাতে যে কিছু টাকা নিয়েছি, টাকা নিয়ে বাইরে যেয়ে 6-7টা দোকান থেকে ঘুমের ট্যাবলেট কিনলাম, 14-15টার মতো কিনে 10-12টা খাইছি। আর আমি কোনোদিন সিগারেটের ধোঁয়াও সহ্য করতে পারি না, ওই দিন আমি 2 প্যাকেট সিগারেট নিছি, 1 প্যাকেট সিগারেটের অর্ধেক খাইয়ে ফেলছি মনে হয়। তো এই কারণে আমার ঘুমই হয়ে গেল, ঘুমে হওয়ার পরে আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমার বন্ধুরে আমারে হাসপাতাল, পাশে হাসপাতাল আছে, হাসপাতাল নিয়ে গেলো। নয়তো ডাক্তার বলছে যে কোনো সমস্যা নাই, ওই ঘুমি করে ফেলছে তো ওষুধগুলা বাইর হয়ে গেছে। তো ওই শুনলো, শোনার পরের দিন আসলো, আয়সা আমার বাসায় আসছো, আসার পর আমার বন্ধুরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছে যে তুমি এরকম করলা, এসে করার পরে আমার হাতে পায়ে পায়ে ধরে রয়েছে, ধরে কাঁদতেছে যে তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন কোনোদিন আমি আর কোনো ছেলের
দিকে
তাকাবো না। তো আমি বললাম সত্যি তো? বললো যে হ্যাঁ সত্যি। তারপর থেকে গুরু এটা সত্য কথা, ওই আর কোনো ছেলের দিকে আমি তাকাইতে আর ওরে দেখি নাই, পরে আর আমি কোনো ছেলের দিকে তেমন একটা তাকাইতে দেখি নাই। তো এই কলেজে ভর্তি হলো, কলেজ চলতেছে, ওর একটা নিষেধ ছিল যে আমি যেন ওর, আমি ওর বান্ধবীদের সাথে কথা না বলি। তো আমি ওর বান্ধবীদের সাথে মাঝে মাঝে কথা বলতাম যে আসলে প্রিয়াঙ্কা কোথায়, প্রিয়াঙ্কা কোথায়, প্রিয়াঙ্কা কি করে, হ্যাঁ ক্লাসে পড়া পারছে কিনা, ক্লাসের কতটুকু ইয়া এরকম। তো ওই এগুলো পছন্দ করতো না। ও একদিন আমারে বললো যে তুমি আমার বান্ধবীর সাথে, বান্ধবীদের সাথে কথা বললো না। আমি বললাম যে কেন, ওদের সাথে কথা না, ওরা আমার ইনফরমেশন দিয়ে দেয়, এটা আমার ভালো লাগে না, ঠিক আছে বলবো না। তো একদিন ওর এক বান্ধবী বললো যে প্রিয়াঙ্কা তো ভাইয়া ইংলিশে একটা সাবজেক্টে পড়া পারে নাই, সমস্যা দেওয়া বললো তোমার সমস্যা কি? কয় যে আমি একটু কম বুঝি। আমি বললাম একটা কাজ করো, আম্মুর সাথে কথা বলো, আমি তোমার ইয়ে করি, আমি তোমার পড়াইতে যাই। আপনার তো 3-4 দিকে ভার্সিটি শেষ হয়েছে, কখন পড়াবেন? আমি ভার্সিটি থেকে চলে আসবো, দুপুরে খাবেন না? আমি বললাম যে দুপুরে খাবো, আমি তো দুপুরে ভার্সিটি খাই, আমি কিন্তু খাই না, নাহলে তো আমার নিষেধ করে দিবে, আমি আর ওরে দেখতে পারবো না। তো আমি আসতাম, আয়সা বিকাল সন্ধ্যা পর্যন্ত পড়ায় চলে যেতাম, এভাবেই ভালো চলতেছিল। আর ওর আমার ও যদি আমার সাথে এক মিনিট এক ঘন্টা কথা না বলতো ওর বা ঠিক থাকতো না, আমার বন্ধুদের ফোন দিত, ইয়ে করতো যে কান্নাকাটি করতো এক দুদিন ফোন না দিলে। আর চার বছর এই এখন পর্যন্ত চার বছর আটটা ঈদ, গুরু আটটা ঈদের মধ্যে ছয়টা ঈদ আমি ঈদে বাড়ি যাওয়ার আগে ওই কন্টিনিউ দুই তিন দিন আমার সাথে এই বিভিন্ন পার্কে টার্কে বা আমার সাথে ঘুরতো, সারা দিন ঘুরতো। আর যখন আমি গাড়িতে উঠতাম, আমরা তো সাদাবাজের গাড়ি ছাড়ে, ওই সাদাবাজে গাড়িটার সামনে দাঁড়াই থাকতো, এত কষ্ট লাগতো আমার, তখন মনে হতো যে আমি যদি ওরে নিয়ে যেতে পারতাম ওরাও দাঁড়াই থাকতো, পরে আমি গাড়িতে চলে যেতাম আর ফোনে কথা বলতে বলতে যেতাম। তারপর এইভাবেই চলতে ছিল, অনেক ভালোই ছিল, আমার অনেক কেয়ার করত, আমার ওর কেয়ার করতাম আমি। হঠাৎ একদিন, এটাও ছিল সেকেন্ড ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার মনে হয়, তখন হঠাৎ একদিন আমার বাবা বলে তুমি তো আমাকে পরে বিয়ে করবা না। আমি বললাম বিয়ে করবো না কেন? কয় আমার অনেক তুমি অনেক কিছু জেনে ফেলছো, তুমি বিয়ে করবে না। তাই আমি বললাম যে তাহলে তুমি কি চাও, যে তুমি আমাকে বিয়ে করো? হ্যাঁ, বিয়ে করতে বলতেছে, তো আমি বললাম ঠিক আছে, বিয়ে করলে কি করতে হবে? কয় যে তুমি তোমার বন্ধু ঠিক করো, আমি আমার বান্ধবী ঠিক করি, ওর বান্ধবী ঠিক করলো, আমি ওর বন্ধু ঠিক করলাম, কোনো চিন্তা ভাবনা নাই, আমি ডাইরেক্ট করে বিয়ে করতে বললাম যে চলো কাজে অফিসে, কাজে বসে গেলাম, বিয়ে করে ফেললাম। বিয়ের একটা প্রমিস ছিল, প্রমিসটা এরকম ছিল যে ও যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় তাহলে কাউকে বলতে পারবো না বিষয়টা, আমিও কথা দিলাম। তারপর ভালোই চলতেছিল, অনেক দিন চলল, আমার ওয়াইফ আমার কথা মতোই চলতেছিল। গত রমজানের আগের রমজানে আমি বাড়ি যাব, বাড়ি যাওয়ার সময় আমারে বলে যে আমি তুমি যে আমার ছেড়ে বাড়ি যাও, আমার অনেক কষ্ট হয়। আমি বললাম আমি যদি মরে যাই? আমাকে বলে যে আমিও তোমার ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাবো। তো আমি বললাম যে তাহলে এটা কোনো কথা নাকি, বুঝাইলাম যে মানুষ ছাড়া মানুষ বাঁচে, বুঝে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে গুরু ঈদের আগের দিন, আমি কিন্তু প্রতি ঈদে আগের দিন যেতাম সন্ধ্যার দিকে, ঈদটা করতাম, পরদিন আবার চলে আসতাম। আব্বা আম্মার জন্য যাইতাম,
আব্বা আম্মা শরীর মন দেহ আত্মা সপ্তাহ হেনে সাজামিটা হইত,
পরদিন সকালে চলে আসতাম, ঈদের পরদিন সকালে চলে আসতাম। সকালে চলে আসলেই ও আসা পর্যন্ত, ওই আসা পর্যন্ত আমার প্রতি রাগ থাকতো, আমার সামনে দেখলে।
কোনো নেশা করেননি কখনো লাইফে?
না, কোনোদিন আমি একটা সিগারেটও ধরি না, ওই দিন বাদে ওই দিন ধরছিলাম। না, কোনোদিন না।
গাঞ্জা?
না,
এখন তো মার্কেটে ইয়াবা খুব চলতেছে,
এগুলা কোনোদিন আমার এগুলা থেকে আমার কোনো ইয়ে নেই।
মদ?
না।
বলেন কি, কারোর সাথে বোতল বোতল গ্লাস গ্লাস ঠেকাননি চেয়ার গুলো?
কোনোদিন না।
সিগারেট খাননি?
সিগারেট খান না, আমার এই চা খাইতে বিরক্ত লাগে।
কোনো নেশা করেননি জীবনে?
জীবনে কোনো নেশা করিনি।
তারপরে?
তারপর ঈদের আগের দিন রাতে দশটার দিকে আমার, দশটা সাড়ে দশটার দিকে আমার বন্ধু পারভেজ, এখন বর্তমানে মেসে আছে, ওই আমার ফোন দেয়, ফোন দিলে আমার সাথে কথা বলি, ওই বাবু আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমার ওয়াইটিং পায়। তো আমি পরে আমার জিজ্ঞেস করলো তুমি ওয়াইটিং কেন? আমি বললাম যে পারভেজ ফোন দিয়েছে। ও, তোমার পারভেজ ফোন দেয় না? তোমার কত মেয়েরা ফোন দেয়? তোমার পারভেজ ফোন দেয়? আমি বললাম যে এগুলো কি বলো, এরা বলে রাখিয়া দিছে। ঈদের দিন সারাদিন আমি ফোন দিছি, আমি সকাল ভোর থেকে ওর সাথে কথা বলি, সারাদিন ফোন দিছি, ইয়া করে নাই, ধরে নাই। পরে বিকালে ফোন ধরছে, বিকালে ফোন ধরার পরে আমারে বলতেছে তুমি আমার ফোন দিলা কেন? তাই আমি বললাম তুমি সারাদিন কোথায় ছিলা? বলে যে যেখানেই ছিলাম তুমি তো আমার ফোন দেওয়ার দরকার নাই। তো বলে যে তুমি যদি আর আমার ফোন দাও তাহলে তুমি বাপের জন্ম না। তো আমার অনেক এগুতে লাগে, আমি তখন টানা সাত দিন আর ওরা ফোন দিইনি, ফোন না দিয়া তারপর পরে ওর বাসায় আসছি, ঢাকা থেকে আসতে ওর বাসায় আসি, বাড়ির থেকে বাসায় আসছি। বাসায় আসার পরে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই শুরু হলো আমাদের মধ্যে ফাটল। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখিস না। তাই আমি বললাম, বাবু তুমি এগুলো কি বলতেছো? তাই বললো যে না। পরে অনেকে এগুলো অনেক কনভিন্স করলাম, কিন্তু কনভিন্স করার পরও ভাইয়া ওই আমি
অবস্থা এখন
এখন অবস্থা হলো আমাদের তো পরবর্তীতে যখন এই সমস্যাটা বেশি হয়ে গেছে, তখন আমার ওর বোন জামাই বললো যে একটা কাজ করো, তোমরা তো বিয়ে করে ফেলছো, তোমার মা বাবারে জানাও। তা আমি আমার মা বাবারে জানাইলাম, আমার মা আমার বাবা রাজি না। পরে আমার আমি বাড়ি গেলাম, বাড়ি দিয়ে টানা আট দিন খাই নেই, কিছুই খাই নেই। তো আমি যখন একদম ডাক্তারের কাজ লাগিয়ে গেছে, তা আমার মা যে আমার বাবার পায়ে ধরার পরে আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে, আমি ওরে মেয়ে কি মেয়ের বাপে কি করে না করে আমার জানার বিষয় না, আমি ওরে বিয়ে করে আনবো। তো আমার মান সম্মানে যাতে থাকে, তো আমি ওরে ওরে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করে নেওয়ার পরে থেকে এখন গুরুর বিষয়টা হলো, বিয়ের তিন দিনের দুদিন আমার বাড়িতে ছিল, পরে এখানে একবার আসছে, আইসা তিন দিনের দিনে আমার ওদের 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 বাসা থেকে বের করে দিছে। বললাম কেন আমাকে বের করে দাও, তুমি আমার সাথে এই ব্যবহারটা করতেছো কেন ওদের বাসা থেকে, যে তুমি আর আমাদের বাসায় আইসো না। এর মধ্যে আবার আমারে বলছিল যে তিন দিনের দিনে আমাদের সকালে ওর বোন জামার ওর মা সবাই বসছিল, ওর বাবা ছিল না, বসে বলছে যে হয়তো আর গ্রামের বাড়ি যাবে না, এখানেই থাকবে, ওর মারে নিয়ে থাকবে, তুমিও এখানে থাকতে হবে। আমি বললাম যে না, ইম্পসিবল, আমার মা বাবা এত কষ্ট করে আমার বড় করছে, আর আপনাদের মেয়ের সাথে আমার কথাই ছিল যে আমি ঘর জামাই থাকবো না, আমি ঘর জামাই থাকবো কেন, তাইলে তোমারটা তুমি রাস্তা দেখো। তো আমি একটু নিচে নেমে গেলাম, ওরা ওদের বাসা দোতলা, নিচে নামলাম, কতক্ষণ পরে আবার ব্যাক করলাম। আসার পরে রাত আটটা বাজে, আসার পরে ওর মা ওরে আলাদা নিয়ে গেছে, ওই যে তুমি আলাদা থাকো, ওর ছেলের সাথে থাকুন। এর মধ্যে গুরু একটা জিনিস বিষয় হলো, ওর বাবা আমাদের আমাদের ফ্যামিলি আমাদের এলাকায় গেছে যে আমাদের খবর নিয়ে আসছে, ওরা আবার মাঝখানে আমাদের বাড়িতে চলে গেছিল আমার সাথে, যে চলো তোমাদের বাসায় আমি চলে যাই, চলে গেছে। আর ওর মা ওর বাবা আমার বাবারে ফোন দিছে যে ভাই হয়তো চলে গেছে, ওর দুজনরে আলাদা রাখেন। তো আলাদা রাখছে তিন দিন পরে আমি আবার দিয়ে গেছি, ধরা দেওয়ার পরে এই অবস্থা। এখন আমারে ওরা বিভিন্ন রকম হুমকি ধুমকি দিচ্ছে। হ্যাঁ, ওই যে আমার
বলতে কি আছে, এখন
সম্পর্কটা ছিন্ন করে ফেলছে। গত একুশ তারিখ ওরা আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে।
আপনি কি চাচ্ছেন?
আমি তো ওর কাম ব্যাক চাচ্ছি, আমার তো ও আমার পৃথিবী, আমি ওর ছাড়া এখনো কিছু ভাবতে পারতেছি না। রাত্রে ঘুম হয় না, তখন ওর কথা ওর রেকর্ড করা শুনলে আমার আমি আমার ঘুম হয় রাত। ওরে আমি এত ভালোবাসি আমার ওর, ওরে আমি কোনোদিন বলতেই পারি নাই যে আমি বুঝতেই পারি না আমি ওরে কত ভালোবাসি। ওরে আমি জীবনে আমি ওর জন্য কত কিছু করছি। আমি আমার একটু রাগ আছে, রাগটা হলো আমি যখন ওর সামনে যাই, যদি আমার তুই থাকারে অনেকে বকা জকারে, তখন আর আমার মাথা ঠিক থাকে না। যখন ওরা আমারে একুশ তারিখ ডিভোর্স দিয়ে দিছে, পঁচিশ তারিখ ও জানে আমার সেমিস্টার ফাইনাল লাস্ট সেমিস্টার, সাতাশ তারিখ একটা পরীক্ষা আছে, উনত্রিশ তারিখ একটা পরীক্ষা আছে, যাই না ও আমার একুশ তারিখ ডিভোর্সটা দিছে। ডিভোর্স দেওয়ার পরে পঁচিশ তারিখ আমি কাগজটা পাইছি, কাগজটা পাওয়ার পরে আমি ওদের বাড়িতে দৌড়ে গেছি। আমার ইচ্ছা ছিল যে আমি ওদের বইলা চলে এসে সুইসাইড করে ফেলবো। আমি ওদের বাড়িতে গেছি, দৌড়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ওরে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে যে তালাক দিলা কেন দিলা, করে আপনি আমাকে বিশ্বাস করেন না এই জন্য। তা আমি বললাম যে তুমি যে তালাকের কাগজে লেখছো যে তুমি আমার তুমি আমার আমার বাবার বাড়িতে বাড়ির থেকে নাও না, এখানে ফালাই রাখছো, সব কিছু করছো। তা আমি বললাম যে
কি এখন কোনো সম্পর্ক আছে কারোর সাথে?
এখন আমার ওর, হ্যাঁ ওর একটা সম্পর্ক আছে,
নতুন এটার একটা,
ওর মা ওর একটা এলাকার একটা ছেলে আছে, ওই ওর একটা ফার্নিচারের শোরুম আছে, ওই ছেলের সাথে ওর মা লিঙ্কটা করে দিছে। এখন ওই ছেলের সাথে আমি কয়েকদিন দেখছি ঘুরফির করে।
এদিকে আলাদা?
হ্যাঁ,
মানে কি
না না, ওরা বিদেশ চলে গেছে এখন। আরেকটা
যার সাথে যার সম্পর্ক সব বিদেশ চলে যায় নাকি?
ওরা দুটাই বিদেশ চলে গেছে, একটা মালয়েশিয়া গেছে আর একটা। এখন গুরু আমি
আরেকজন,
এটা আরেকটা ছেলে, ওই ছেলেটার নাম হলো হাসান।
আপনি কেমন আছেন?
আমি ভালো নাই গুরু, আমি ভালো নেই। বাবা বোন বাবা এক ঘন্টা দুই ঘন্টা পর পর ফোন দেয় যে তুমি কি ভালো আছো। আমি বলি যে বাবা আমি ভালো আছি, কারণ বাবা মনে করতো যে আমি অনেক বড় হয়ে এলাকায় ফিরবো। এখন তো বাবাকে বলতে পারি না আমি কি অবস্থায় আছি।
কি প্ল্যান আপনার? মেয়ে তো আর আসবে না আপনার কাছে, ডিভোর্স দিয়ে দিয়েছেন, নতুন একজনের সাথে সম্পর্ক অলরেডি হয়ে গেছে, পরিবার রাজি, তো বিয়ে হতে আর দেরি নাই। তো এখন কি প্ল্যান?
এখন আমার আমার প্ল্যান কি, আমি দিন গুনতেছি, 21 তারিখ আমার ডিভোর্স দিছে, আর আমি উকিলদের সাথেও কথা বলছি, উকিলরা বলছে যে মেয়েদের সাথে তুমি যদি কেস টেস বা কিছু করতে যাও পারবা না, মেয়েদের আইন সবচাইতে বড়। তো
আমার করে তো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন কি চাচ্ছেন তাহলে, কিসের অপেক্ষা, কিসের দিন গোনা?
আমি দিন গুনতেছি ওই এই তিন মাস, তিন মাসের পরে আমি কি করবো আমি নিজেও জানি না। আমি এই নভেম্বরের 21 তারিখ পর্যন্ত আমার পাওয়ার সুযোগ আছে, আর এর মধ্যে যদি আমি পাই, এই জন্য 21 তারিখ পর্যন্ত আমি আল্লাহর কাছে সব সময় যাইতেছি। আর ওর ডিভোর্সের যে গুরু, যে ডিভোর্সের দিন আমি ওদের বাসায় যাই, এই দিন যাওয়ার পরে আমি ওরে বলার পরে ওরে আমার সালাম করে আমি চলে আসছিলাম। তো চলে আসার পর ওর বঞ্জামাই বললো যে ঠিক আছে তুমি যাও, যায় ওর ইয়া করে আও গুরু। আমার মাঝখানে একটা কথা বলতে তো পারি নাই, ওর মাঝখানে আমার একটা এই ছাড়া ছাড়ির অবস্থার মধ্যেই আমার একটা ডিমান্ড করলো যে ওই তালাক দেয় নাই, তখন ডিমান্ড করলো যে আমার একটা মোবাইল দরকার, দামি মোবাইল। আমি বললাম যে আমার কাছে এত টাকা নাই, তো তোমাকে দিতে হবে। আমি আমার নিজের 2000 টাকা ছিল আর 6000 টাকা লাগে মোবাইলটা। আমার এক ব্লাড এক ব্যাগ রক্ত বিক্রি করছিলাম, রক্ত বিক্রি করছিলাম এক ব্যাগ ওর সাথে মগবাজার, মগবাজার একটা হাসপাতালে বিক্রি করছিলাম।
কত টাকা পাওয়া গেছে?
এটার থেকে পেয়েছি 3600 টাকা, আর 400 টাকা আমার এক বন্ধু থেকে নিয়েছি, সে এটা জানে। জানার পরও আমার ওই মোবাইলটা ওই দিন এটার ভাইয়া চুরমুচুর করে ফেলছে। আমার ওই দিন এত কষ্ট লাগছে, পরে ওরা বললাম যে তুই, আমি তখন আমি অনেক গরমে ওরা অনেক বকাবাদ্য শুরু করলাম, শুরু করার পরে ওর মা ঘুরে আইসা আমার গালে অনেকগুলা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে আমি উনি তো মুরব্বী মানুষ, আমি ফিরেতে গেছি, ফিরেতে গেছি ওনার নাকি আঙ্গুলে লাগছে, ওই আঙ্গুল বাক হয়ে গেছে। আমার একটা ছেলে মানুষ উনি মারছে, ওনার তো ব্যথা পাবে। এখন ওনারা একটা ইস্যু ধরছে, আমি নাকি ওনারে মারছি, আর উনি আমার মা, আমি মার মারকে কোনোদিন ইয়ে দিতে পারি না। আমার মা বাবা এরকম শিক্ষা দেয় নাই। আমি তারপরেও বলি যদি মা আমার জন্য কষ্ট পেয়ে থাকেন বা ইয়ে হয়ে থাকে, আপনার মেয়ে আমার কাছে দিবেন না দিবেন আমি এখনো আর ইয়ে করি না যে আপনি দিবেন আমি আপনারে বলি না। আমি আপনার ওনাদের পায়ে ধরছি, না হইলো 20-30 দিন যে আমার ওয়াইফটা আমাকে ফেরত দেন। ওর আমার ওয়াইফের পায়ে ধরছি 3-4 দিন যে তোমার ছাড়া তো আমি চলতে পারবো না, তুমি এটা আমার ইয়ে করো। আর ওর বঞ্জামাই গোলাপসার মাজারে থাকে, মানুষে টাকা দিলে ওই টাকাগুলা কিছু মাজার দেয়, কিছু পকেটে নিয়ে নেয়। ওই টুটুল ওই ভঞ্জামায় আমার কিছুদিন পর পর বলতো যে তুমি ওরে ফিরত পাও, এই আসো। তো যাইলে বলতো তুমি এভাবে কাজ করো, তারপর বলতো ভাই আমার তো কালকে কিস্তি আছে, ভাই এটা তো এটা আছে ওইটা আছে, এরকম করে আমার থেকে প্রায় 30-32 হাজার টাকা নিছে, টাকা নিছে বা এগুলা নিছে। আমার কোনো আপত্তি বা কিছু নেই, আমার পৃথিবীটা আমার ফিরিয়ে দিতে। আমি কালকে ওদেরকে ফোন দিছি, ওর ওর বাপের ফোন দিছে ওর বঞ্জামাকে, ওর বঞ্জামা কয় না কোনোদিনও সম্ভব না, তোমার যদি কিছু করার থাকে কিছু করতে পারো করো। আমি বললাম যে আমি আমার ভালোবাসার মানুষ, আমি ওরা আমি কি করবো, ওরা তো আমার কিছু করার নাই।
অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি বন্ধু, বিদায় নিতে যাচ্ছি। অনুষ্ঠানের মাঝামাঝিতে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি জীবনে কখনো নেশা করেছেন কিনা, আপনি বলছিলেন যে না আমি কখনোই কোনো রকম এডিকশনের সাথে জড়াইনি।
আমি কখনোই জড়াইনি।
দু একদিনের মধ্যে কিছু ঘটেছেন?
না আমি এখনো না।
কিছু খাননি?
না আমি শুধু
সিগারেট খাচ্ছেন?
না কিছুই না এখনো, কিছু কিছুই ধরিনি।
শুধু
শুধু আমি এখন মাঝে মাঝে ঘুম না হইলে ঘুমের ওষুধ খাই, শুয়ে থাকি।
কয়টা করে?
2-3টা
যখন যেটা পারেন আর
যেটা পারি।
ওই ওই ঝুল তো এখনো আছে?
আর ওই আমারে ওই যে কিছুদিন আগে আমারে বলছিল যে ডিভোর্স দিয়ে দিছে, আমি বুঝতে পারি নাই, আমার বলছে যে তোমার যে দাঁতটা ফাঁক এটা আনস্মাত মনে হয়, এটা ক্লিয়ার করো। তারপর আমারে আমি ডিভোর্স দিছি 21 তারিখ, আমি 24 তারিখ আমি 4টা দাঁত নষ্ট করে ফেলছি গুরু। এই দেখেন এই 4টা দাঁত নষ্ট করে ফেলছি।
হ্যাঁ নষ্ট করছেন কেন?
নষ্ট করে ফেলছি, ডাক্তার জিজ্ঞেস করছি, ডাক্তার বলে ক্যাপ পরাইলে ঠিক হয়ে যাবে। তো বলছে যে তোমার যদি ফাঁকটা নাক থাকে তোমার ভালো লাগবে। কিন্তু গুরু দেখেন আমার কত কপাল খারাপ, আমি 24 তারিখ রাত্রে দাঁত গুলা ইয়া করছি, 25 তারিখ বিকালে আমি খবরটা পাইছি, ওই আমার ডিভোর্স দিছে, আমি কাগজটা পাইছি। একদিন আগে আমি পাইতাম
তাহলে দাঁতগুলো
নষ্ট হইতো না বা আমার আর এরকম হইতো না। আমি শুধু আমি আমার বাবুকে বলি আমি তোমাকে ব্যাক চাই, আমি তুমি তুমি আমার পৃথিবী, তোমার ছাড়া আমি চলতে পারবো না, আমার অনেক কষ্ট হয়, আমার এত কষ্ট হয়, আমি মনে হয় কতবার যে মরতে মন চাইছে, আমি ভাল লাগে না, আমি আমি আমার ভালোবাসা ব্যক্তি, আমি তুমি তো আমার আমার সব আশা দিছে, হয় আমার বলতো তুমি যদি অনুষ্ঠান করে নাও তাহলে তোমার সাথে আমি ঘুরতে পারবো, আমরা লোকে দেখা করতে হবে না, কিছুই করতে হবে না।
ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরপরই ফিরে আসছি বন্ধু, বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে, ফিরে যখন আসবো তখন অতিথি বন্ধুর কথা শুনবো গুরু হিতেশমের সাথে। ওকে, সো স্টে টিউনড। ভালোবাসার বাংলাদেশ, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ, আমাদের উইকেন্ড স্পেশাল শো, আর আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যেতে চাই আজকে গুরুর কাছে।
শেষ মুহূর্তে জিজ্ঞেস করছিলাম আপনাকে এই কারণে যে আপনি কখনো অ্যাডিকশনের মধ্যে গেছেন কিনা, কখনো কোনো নেশা করেছেন কিনা। আপনি বারবার বলছিলেন যে আমি না, আমি কখনো কোনো নেশা করিনি, বাট আমি দেখতেছি যে আপনার মতো আসক্ত ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। পৃথিবীতে অ্যাডিকশন বলতে যে জিনিসটা বোঝায়, আসক্তি বলতে যে জিনিসটা বোঝায়, সেটা আকণ্ঠ নিমজ্জিত আপনি বাবু বলে যাকে সম্বোধন করতেছেন সেই মেয়েটির প্রেমে, সেই মেয়েটির জন্য যেভাবে আপনি পাগল প্রায় হয়ে আছেন, সেখানে আপনার সেন্স, আপনার চিন্তাভাবনা, আপনার সমস্ত কিছু লোপ পেয়ে গেছে। আপনি একটা এখন পুরোদস্তুর একটা স্যান্ডউইচ, একটা জবুথব মার্কে একটা শরীর বহন করে চলেছেন। আমার আমি এতে সাম আমার এত খারাপ সময় চলে এসেছে যে এসব বিষয়গুলো নিয়ে ডিল করতে হচ্ছে। কোন কোন পৃথিবীতে থাকেন, কিভাবে আছেন, ক্লাস সেভেনে থাকা অবস্থায় জীবনে ভুল করেছিলেন, ভেতরে জেদ আছে, সেই ক্ষমতা আছে, সেই জিল আছে, বিধায় আবার কাম ব্যাক করেছেন। আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছলো, মাথা পর্যন্ত কখনোই ঢুকবে না। পুরো বাংলাদেশ আপনাকে শুনতেছে, দেশের বাইরে থেকে মানুষ স্ট্রিমিং করে আপনার আমাদের এই অনুষ্ঠান শুনছে। আজকে যে মেসেজগুলো আপনি দিলেন, ছি, বড় কষ্ট হয়, লজ্জা হয় আপনার জন্য। যেই পৌরুষের জন্য তাকিয়ে থাকে মানুষ, যে পৌরুষের জয়গান করে মানুষ, খুব ছোট্টবেলায় লেখা আমার কবিতা মাঝে মাঝে আমি আওড়াতে চেষ্টা করি, মাঝে মাঝে আমি প্রোগ্রামে শোনাই, যেখানে আমি একজন বাবা এবং মা কোন পুরুষ সন্তান যখন জন্ম নেয় তাদেরকে উদ্দেশ্য করে যখন বলে, আমি আরেকবার একটু আওড়াতে চাই, ওরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথি তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখে নছে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দু চোখ তাগো ভরে উঠে জলে পরম স্নেহে তোকে বুকে চেপে বলে, দেখে যা দেখে যা রে তোরা সবে সাত রাজার ধন, সোনার সে দামি হীরের সে খাঁটি ওরে মদের বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, তোর মাঝে বেঁচে থেকে ধরায় সার্থক হয়েছে মোর জন্ম, ওরে আমি ধন্য আমি ধন্য। সেই বিবেক আজ এতকাল পরে তোকে আবার জিজ্ঞাসায়,
তুই নাকি পুরুষ, বল কি তার পরিচয়, জবাব দে কি তার পরিচয়। তুই পৌরুষত্বহীন, তুই ব্যক্তিত্বহীন, পুরুষ জাতির কলঙ্ক। ওরে ধিক ধিক তোকে। আমি আছি সেদিনের প্রত্যাশায়। কবে আসবে সেদিন, যেদিন যুবক ভালোবাসা পেতে কাঙালের নাই, ফকিরের নাই পথে পথে ঘুরবে না, কুকুরের নাই হাপিত্তেষ করে যুবতীর কোনো পথপানে তাকিয়ে রবে না, বরং নিজকে এমন গুণে গুণান্বিত করবে, স্বীয় ব্যক্তিত্বকে এমন সাজে সাজাবে, যা দেখে ওই যুবতী ছুটে এসে তার কাছে নত হয়ে বলবে, ওহে যুবক, আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না। কবে আসবে সেদিন? আমি আছি সেদিনের প্রত্যাশায়। বড় আয়েস করে লিখেছিলাম এটা খুব ছোটবেলায়, আমি হয়তো ক্লাস 19 পড়ুয়া ছাত্র তখন। আফসোস, তখন আমি 80s কথা বলছি, আজ 2016 এসে আপনাদের মতো মানুষজন এখনো আছে, এখনো আপনাদের মতো মানুষজনকে উদ্দেশ্য করে এ ধরনের কথা বলতে হচ্ছে। নিজের সম্ভাবনা, নিজের ব্যক্তিত্ব, নিজের পৌরুষত্ব সবকিছুকে কিভাবে জলাঞ্জলি দিয়েছেন, কিভাবে দিনের পর দিন কষ্ট করে গেছেন। বিশ্বাস করেন আবির, আপনি যে ধরনের স্যাক্রিফাইস করেছেন আপনার জীবনে, আপনি অবশ্যই অনেক ভালো কিছু, অনেক দারুণ কিছু, অনেক বড় কিছু ডিজার্ভ করেন। কিভাবে মেনে নিতে পারেন আপনারা যে আপনার ভালোবাসার মানুষ, যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, যার সাথে আপনার এস্কের সম্পর্ক, যে আপনার ঘরের বউ, তার শরীরের দিকে যদি আরেকজন তাকায়, তার শরীরের ভেতরে যে মনটার অবস্থান সেখানে যদি আরেকজনের কন্ট্রোল থাকে, সে মেয়েকে মেনে নেওয়ার শক্তি পান কোত্থেকে আপনারা? পান বলেই আপনাদের মতো মানুষদেরকে ইচ্ছা মতো এরা ব্যবহার করার সাহস পায় বা ব্যবহার করে। এখনই মানিক, তারপরে লিখুন, দেন আরেকজন, তারপর আরেকজন, তাতেও কোনো কিছু যায় আসে না, কেন যায় আসে না? কিভাবে আপনি ভালোবাসার দাবি নিয়ে মেয়েটির হাতটা ধরবেন, যে হাত কিছুক্ষণ আগেই আরেকজন ধরেছিল? কিভাবে আপনি পরম মহব্বতে তার কপালে চুমু দিবেন, যে কপালটা কিছুক্ষণ আগেই আরেকজনের বুকের মধ্যে ছিল? অসম্ভব ভালোবেসে তাকে কিভাবে আদর করবেন, কিছুক্ষণ আগে যার শরীরে আরেকজনের ঘ্রাণ পাচ্ছেন আপনি? এটাকে ভালোবাসা বলে না বীর, এটা নোংরামি। আর আপনার মতো বেকুবকে পেয়েছে ও ইচ্ছা মতো ব্যবহার করার জন্য, যদি আপনার যেসব তথ্য আপনি দিয়েছেন সেগুলো সত্য হয়ে থাকে। ঘুম ভাঙে না বীর, এতে সে আমি এখানে কোন রকমের ব্রোকার হাউস খোলার জন্য বসে নেই। ভালোবাসার বাংলাদেশ কোনো ব্রোকার হাউস না, যেখান থেকে যে কোনো রকমের আবদান নিয়ে আসবেন আর এতেশাম সেটার জন্য দালালি করা শুরু করবে। আই এম নট এ ব্রোকার। হাত জোর করে, পা জোর করে, রাত বিরাতে এভাবে কান্নাকাটি করি মানুষের জন্য যখন প্রয়োজন পড়ে।
কি করবো গুরু, ওরা তো আমি বলতে পারি না।
যেটাকে নোংরামি বলে সেটাকে আপনি প্রেম বলে প্রেমকে গালি দিয়েন না।
আমি তো ওরা কোনোদিন ইয়ে করি নাই, হয়তো আমার এখনো ঠকানোর চিন্তায়।
আর আপনি কি
ভুল করতে,
আপনি কি শরীরে রক্ত যে প্রবাহিত করছেন, আপনি যে মানুষ হিসাবে এই পৃথিবীতে চলাফেরা করতেছেন, আপনার কি আপদ মস্তকে মননে মাথাতে কোথাও কোনো জায়গাতে বাঁধে না, রুচিতে লাগে না? কেমনে পারেন একটা মেয়ের ওইভাবে ভালোবাসতে, আদর করতে, মহব্বত করতে, চুমু দিতে, যার শরীরে অন্য মানুষের গান লেগে আছে? রুচিতে বাঁধে না, ঘেন্না হয় না আপনার? যা বলেছেন সে যদি সত্য হয়ে থাকে কিভাবে রুচিতে আপনার বাঁধে না?
কি করবো গুরু,
আপনার গুরু, আমার শিষ্য এত ঠুনকো, নোংরা আর এত ব্যক্তিত্বহীন হতে পারে না। ওই মুখে গুরু বলে সম্বোধন আমাকে করান না। আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা মহব্বত করে, আমার সাথে যাদের মহব্বতীয় সম্পর্ক, তারা এতখানি ঠুনকো না, এত ব্যক্তিত্বহীন না, কথায় কথায় মরতে যায়। তাও আবার এমন একটা মেয়ের জন্য যার সকাল বিকাল মানুষের কোলে কোলে ঘুরতেছে। আপনি বলেছেন, আপনার কথা অনুযায়ী বলতেছি,
আমি জানি না আপনি সত্যি বলেছেন না মিথ্যা বলেছেন, বাট যদি সত্যি বলে থাকেন,
আমার বাবু ঋণে আমি
যদি সত্যি বলে থাকেন, তার জন্য যে টানের কথা মহব্বতের কথা বলতেছেন, আপনার প্রতি সত্যি আমার কোন রকমের সহমর্মিতা হচ্ছে না, যা হচ্ছে সেটাকে দয়া বলে। সারাদিন কিছু না খেয়ে থেকেছেন, নিজের শরীরের রক্ত বিক্রি করে দিয়েছেন, নিজে কোনো বিলাসিতা করেননি, নোংরা ভাবে থেকে তাকে কিভাবে পরীর মতো সাজানো যায় সে চেষ্টা করেছেন। তো পরী তো পরী হয়ে গেছে না, ওরা তো অ্যাঞ্জেলের মতো দেখাচ্ছে, আপনার মতো বেকুব রেখে পাশে রাখবে কেন, যার গায়ে দিয়ে ঘামের গন্ধ বাড়ায়, দেখতে রাখালের মতো মনে হয়, এই টেকনিকটা বুঝেননি? আপনি ভাবতেছেন যে শহরের আমি একটা রাজকন্যাকে পেয়ে গেছি, এর পেছনে পায়ের তলে আমি সমস্ত রকমের পুজো নিয়ে এসে এর এর অর্ঘে দিয়ে যাই। পুজো তো দিয়ে গেছেন, ও তো প্রতিমা হয়ে গেছে, আপনার মতো বেকুবরে নিবে কেন সে? ও কেন, এরকম অনেকেই আপনার জন্য পাগল হয়ে উঠবে যদি সত্যি নিজেকে দাঁড় করাতে চেষ্টা করতেন। এটাকে নেশা বলে, এটার আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি স্টুডিওতে। একটা প্রকোষ্ঠ আছে আমাদের, যে নিউরন যেখানে ভালো লাগা মন্দ লাগা ধারণ করে, সেটা একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে যেখানে ভালো লাগাটা ধারণ করে, ওইটা একটা রঞ্জক পদার্থের মতো একটা হরমোন নিঃসরণ হয় সেই প্রকোষ্ঠ থেকে, সেটার জন্য আমাদেরকে ভালো লাগা বা মন্দ লাগাটা আসে। আমরা যখন নেশা করি তখন ওই নেশা, যারা নেশা করে, যারা আসক্ত ব্যক্তি, সেই নির্দিষ্ট কারণে সেই প্রকোষ্ঠ থেকে হরমোন নিঃসৃত হয়, যে কারণে তার তখন ভালো লাগাটা সৃষ্টি হয়। এই কারণে সে নেশার দিকে বারবার ছুটে যায়, এই কারণে যে হরমোন নিঃসরণটা হলেই তার ভালো লাগবে। আমরা যারা প্রেম করি, ইটস কাইন্ড অফ ড্রাগস, যে ওই ব্যক্তি বিশেষের কথা ভাবলে, ওর কথা চিন্তা করলে, ওর সাথে ভালো মুহূর্তগুলো ভাবলে, হরমোনের নিঃসরণ হয় এই নির্দিষ্ট প্রকোষ্ঠতে, যে কারণে তার মধ্যে সে ভালো লাগা ক্রিয়েট করে, এবং সেই ভাবনা থেকে সে তখন লিটারালি আর সরতে পারে না, কারণ সে চায় যে হরমোন নিঃসরণটা সবসময় হোক এবং তার মধ্যে ভালো লাগাটা কাজ করুক এবং তাকে নিয়েই সে থাকুক। আপনার পরিস্থিতিটা এটাই, এই কারণে তখন মাইন্ডটা আর শিফট করতে পারে না, সে মাইন্ডটা শিফট করতে চায় না সে, কারণ তার কথা ভাবলেই তো নিঃসরণ হচ্ছে হরমোনের সেই নির্দিষ্ট প্রকোষ্ঠে যেখানে ভালো লাগাটা ক্রিয়েট হয়।
এরকমই গুরু, কেউ যদি ওর বিরুদ্ধে আমার কাছে কিছু বলে যে মেয়েটা ভালো না, আমার সাথে আমি কথা বলি না,
কারণ এই 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 নিঃসরণটা যত হবে তত আপনার মধ্যে ভালো লাগাটা থাকবে। তো আপনার ওই মেয়ের কথা ভাবলেই নিঃসরণটা হয়, বিধায় আপনি মেয়েটার কথা ভাবেন তাই তাকে ভুলতে পারতেছেন। ইটস এ ভেরি ইজি ক্যালকুলেশন, লাইক 2+2=4, আর কিছুই না। সামহাও এই মেয়েটির ভাবনাটা যদি আপনি শিফট করে ফেলতে পারেন কোনো একটা মাধ্যম দিয়ে, কোনো একটা কিছু দিয়ে শিফট করে ফেলতে পারেন, এই মেয়ে আর আপনার মনে দাগ কাটবে না। সহজ ব্যাপার, এটা নিয়ে এত ওয়ারিড হওয়ার, টেন্সড হওয়ার, পাগল হয়ে যাওয়ার, দশ দুনিয়াদারি ভাবার এত কিছু নাই, শুধু সামহাও কোনোভাবে ট্যাক্টফুলি এর ভাবনাটাকে শিফট করতে হবে। এই ভাবনাটাকে কিভাবে শিফট করানো যায় সেটা আপনি খুব ভালো করে জানেন, আপনাকে বেছে নিতে হবে যে কি ভাবলে, কি করলে এই মেয়েটার ভাবনাটা আমার কাছে আসবে না, যাতে করে আপনার মাথা সামহাও অন্য একটা কিছুটা এঙ্গেজ করা যায়, এবং এঙ্গেজ করলে হবে না, ওখানেও ভালো লাগাটা থাকতে হবে, যাতে করে হরমোনের নিঃসরণ হয়, আপনার মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হয়। এরকম একটা কাজের মধ্যে কিছুর মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে, এক মাস দেড় মাস দেখবেন যে মেয়েটা কখন আপনার
চলে গেছে। এখন গুরু আমার বাবাও তো আমাকে বলে যে সে তেজপুত্র করে দিবে,
করে দেওয়াই উচিত,
বললো যে আর সামাজিক ভাবে আমারে ছোট করছো।
আপনার মতো মানুষ ব্যাপারটা যদি তাই হয়, আমি যেমন বলতেছি যে খবরদার আমাকে ওই গুরু বলে সম্বোধন করেন না, এত দুর্বল চিত্তের মানুষ, এত ব্যক্তিত্বহীন মানুষ কখনোই আমার সাথে সম্পর্ক থাকার কথা না। বাবা তো অনেক বড় কথা বলেছে, আবির এত সম্ভাবনা তোমার, এত সম্ভাবনা, ক্লাস সেভেনে নিজের উদ্দেশ্যে সিদ্ধান্তে যে লেখাপড়া ছেড়ে দিয়েছিল, সেই ছেলেটা এত কষ্ট করে কাম ব্যাক করলো, কত পরিশ্রম, রাজমিস্ত্রির কাম করে করে নিজের পড়ালেখার খরচ চালাইছে, বড় মায়া হচ্ছে তোমার জন্য, দয়া বলাটা ভুল, আসলেই মায়া হচ্ছে, কিভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ ভাই? জীবনে কখনো নেশা করনি, ভাঙ করনি, কোনো খারাপ কিছুর মধ্যে যাওনি, শুধু একটা মেয়ের খপ্পরে পড়ে কিভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ? তোমার এই ভালোবাসা, তোমার এই 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 মহব্বত, তোমার এই সাধনা, তুমি আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করো আবির, কসম খোদা, তুমি যদি সত্যি ভালোভাবে নিজের ট্র্যাকের মধ্যে থাকো, দারুণ কিছু, ভালো কিছু, চমৎকার কিছু তোমার জন্য ওয়েট করতেছে। খুব অল্প সময়ের ব্যবধানে তোমার জন্য ওয়েট করতেছে। তুমি জগদ্দল পাথর থেকে বের হয়ে আসো বন্ধু। আমার কথা তোমার ভালো লাগবে না এই মুহূর্তে, বাট একটু যদি চেষ্টা করো কোনোভাবে তোমার মাইন্ডটাকে শিফট করতে পারো, এক দেড় মাস কষ্ট হবে, সব ঠিক হয়ে যাবে। স্টিল দেয়ার ইজ এ চান্স। একটা ব্যক্তিত্বহীন মানুষ আর কুকুরের মধ্যে কোনো সম্পর্ক নাই। আবি প্লিজ এমন মেয়ের হাত ধরো না যে মেয়ের হাত বিভিন্ন রকমের শরীরের হাতে গন্ধ হয়ে আছে। এমন কোন মেয়েকে তোমার ভবিষ্যৎ সন্তানের মা বানায় না যে মেয়ে অভিশপ্ত, যে মেয়ের মধ্যে জেনার কালিমা লিপ্ত আছে। এমন কোন মেয়েকে, মেয়ের মেয়ের কোখ, এমন কোন মেয়ের জঠর, এমন কোন মেয়ের ওভাম তুমি তুমি তোমার সন্তানের জন্য বেছে নিও না
গুরু। হয়তো আমার একটা ইয়াও নষ্ট, বাচ্চাও নষ্ট করে ফেলছে।
ভারতীয় করেছে বলতেছি তাই, খবর তার। নিজের সাথে যা করেছো করেছো, নিজের সাথে যত রকমের নোংরামি করেছো করেছো। ভবিষ্যৎ সন্তানের জন্য এমন কোনো মেয়েকে বেছে নিও না। যা তুমি বলেছো সেগুলো যদি সত্য হয়ে থাকে, এমন কোনো মেয়ে কখনোই তোমার সন্তানের যোগ্য হতে পারে না, যোগ্য হওয়া উচিত না। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে,
আমি আমার বাবুর নিয়ে কখনো মিথ্যা বলি না।
অনুষ্ঠান শেষ করছি বন্ধু, যদি পারো, যদি পারো সরে আসো, বেঁচে যাবে তুমি। কিছুই করা লাগবে না, সামহাও তোমার মাইন্ডটাকে শিফট করা, যা যা করা লাগে করো, যাতে করে ওর ভাবনা তোমার মাথাকে এলোমেলো করে না যায়। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাসড হও, একটু শুধু সময় নাও, কোন একটা ভালো জবে ঢোকার চেষ্টা করো। কসম খোদা সবকিছু পরিবর্তন হয়ে যাবে। একদিন আমার এই কথাগুলো তোমার কানের মধ্যে অবশ্যই অনুরণিত হবে, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, সাক্ষী হয়ে থাকলো। সেদিন তুমি বলবে যে আসলে আমার এই সিদ্ধান্তটা বড় বেশি দরকার ছিল। কত চমৎকার পৃথিবী তোমার জন্য ওয়েট করবে, দারুণ একটা, দারুণ একটা মানুষ তোমার জন্য ওয়েট করবে যে তোমাকে ভালোবাসবে, দারুণ মনের একজন মানুষ তোমার জন্য ওয়েট করবে, যার মধ্যে সত্যিকারের আব্রু মেনটেন করার ক্ষমতা রাখে, যে সত্যি তোমার সন্তানের মা হওয়ার গর্ব, মা হওয়ার যোগ্যতা রাখে। তাদের হাতটাও তোমাদের হাত ধরে পৃথিবীতে সন্তানরা আসবে, সত্যিকারের পৃথিবীতে ভালো লাগার যে ফিল সেটা সেদিন তুমি অনুভব করতে পারবে। এরকম একটা ব্লেসিং লাইফ তোমার জন্য ওয়েট করতেছে আবি। হয়তো কিসব নোংরামের মধ্যে থেকে সবকিছুকে পায়ে ঠেলো না, জীবন নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছো তুমি, সময় নেয় আবির, আর এই নোংরামি থেকে বের হয়ে আসো। তোমার আল্লাহর দোহায় লাগে তুমি বের হয়ে আসো, বেঁচে যাবে তুমি, লিটারেলি বেঁচে যাবে তুমি। এতগুলো মানুষ শুনতেছে, সবাই দোয়া করতেছে, প্লিজ কাম ব্যাক। সম্ভব, সম্ভব,
ট্রাই করব।
এই নোংরামি থেকে বের হয়ে আসাটাকে প্রেম বলে না, নোংরামি ভাষাটা বারবার মুখে আসতেছে, ছ দিয়ে বলতে হয়, ওইটা বলে এটারে, এটাকে ভালোবাসা বলে না। এটা শরীরের সাথে শরীরের মিলন, দেহের প্রতি ভোগ, নেশা, শরীরের নেশা।
এখন তো গুরু এই উকিলের মারফত ওরা কাগজ দিয়েছে, কাগজে ওরা আবার টাকাও চাচ্ছে আমার থেকে। আমি এখন টাকা দিব কোথায় থেকে? ওরা টাকাও চাচ্ছে, 1,00,000 টাকা কাবিনের টাকা যাচ্ছে।
সেই সেই সব বিষয়গুলো, সে যেহেতু সেপারেশনে গেছে ইন্টেনশনালি, সো অবশ্যই সেই সব ব্যাপারগুলো খুব বেশি মাত্রায় ক্ষতিকর হয়তো তোমার জন্য হবে না। সেপারেশনে তুমি দাওনি, তারা নিজে থেকে সেপারেশনে গেছে, রাইট? বাট চেষ্টা করো কত তাড়াতাড়ি পারো এই জায়গা থেকে বের হয়ে আসতে।
ওদের গুরু,
আমি তোমার এই কথাগুলো ধরে নিয়েছি, যা বলেছি আমি, আমি যে কথাগুলো কোট আন কোট ডেলিভার করলাম ওয়ান ইয়ারে শুধু তোমার কথার ভিত্তিতে, আমি জানি না আসলে কথাগুলো সত্য। আমাদের প্ল্যাটফর্ম ওপেন, প্ল্যাটফর্ম ওপেন, চাইলেই যাদেরকে উদ্দেশ্য করে তুমি কথা বলেছো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, এবং ওয়ান ইয়ারে তারাও কথা বলতে পারে। বাট তোমার কথা যদি সত্য হয়ে থাকে, যেগুলো কথা তুমি বলেছো, যাকে উদ্দেশ্য করে বলেছো, কথা যদি সত্য হয়ে থাকে তাহলে অফকোর্স আমি যে কথাগুলো বলছি আই জাস্ট মেনে, এবং আমি তোমাকে অনুরোধ করতেছি এই জায়গা থেকে ফিরে আসতে। আর যদি মিথ্যা কিছু বলে থাকো তাহলে রেসপন্সিবিলিটি অফকোর্স তোমার, এবং মিথ্যা যদি তুমি বলে থাকো সেটার জন্য অবশ্যই তাদেরও চ্যালেঞ্জ করবার অধিকার আছে, তারা চাইলে আমাদের সাথে স্টুডিও।
আমি গুরু চাই যদি আমার মিথ্যা হয় চ্যালেঞ্জ করো।
বিদায় নিচ্ছি একদম শেষ মুহূর্তে। দারুণ ভালো লাগা নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম ঈদ উপলক্ষে, অসম্ভব জঘন্য রকমের একটা ফিল নিয়ে অনুষ্ঠান শেষ করতেছি, কিন্তু আমার এই সময়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মূল্যবান আমার পুরো বছরের মধ্যে, কারণ এমন একটা সময় আমরা থাকি এই সময় যখন একদিকে ঈদের আমেজ তো যাব যাব করছে, ঠিক সেই সময়ই আবার ঢাকের আওয়াজ, বাতাসের পুজোর গন্ধ, ধূপকাঠির গন্ধ, রাইট, ধূপকাঠির গন্ধ আর শিউলি ফুলের, এই সময় তো না, শিউলি ফুল, ধূপকাঠি এবং শিশির ভেজা শিউলি ফুল, আরেকটু দেরি হবে, রাইট, দুই গন্ধ মিলেমিশে একাকার, ঢাকের আওয়াজ, মহালয় বেন ভদ্রের সেই কণ্ঠস্বর, আমার তো দারুণ লাগে শ্লোকটা, যা দেবী স্বর্গভূতে শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এবং দারুণ এক সম্প্রদায় সম্প্রীতির দেশ এই বাংলাদেশ, এই মুহূর্তটাতে আসলে বোঝা যায় ট্রান্সফরমেশন, তার তো সময় যখন ঈদে পার্টিসিপেট করছে আমাদের সনাতন ধর্মীয় যারা বিশ্বাস করে তারা, আবার পুজো আসলেই আমরা আবার পার্টিসিপেট করছি সনাতন ধর্মে যারা বিশ্বাস করে তাদের সাথে, দারুণ মিংলিং ইন বিটুইন দ্য ডিফারেন্ট রিলিজিয়ন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, শারদীয় শুভেচ্ছা, গ্রিম, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক, সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ করে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক, শুধুই ভালোবাসা দিই।
ওকে বন্ধু, চলে যাওয়ার সময় হয়েছে, চলে যাব। বিদায় নেবার আগে আরো একবার বলে দিতে চাই যে ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি www.facebook.com/90.4dhakafm, এখান থেকে আমরা যে পোস্ট দিয়েছি বন্ধু, এখান থেকে আপনি পুরো সপ্তাহ জুড়েই আপনার কর্মকাণ্ড চালাতে পারেন, লাইক দিয়ে, কমেন্ট করে এবং শেয়ার করে। আর যারা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে তাদের জন্য SMS এর নিয়মটি বলে দিচ্ছি আরো একবার, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার, অথবা অফিসে এসেও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে গুলশান 1 নাভানা টাওয়ার 15th ফ্লোর। সো চলে যাচ্ছি, আর আবার কথা হবে আগামী সপ্তাহে, আর অনেক অনেক ভালো থাকবেন বন্ধু, বিদায়।
তুমি না নিশি রাধা চাঁদা পালকে রয় না, তুমি দূরে লইয়া আকাশ ছুঁয়ে যায় না, তুমি মিশি রাতে চাঁদা পড়ছে রয় না, তুমি দূরে লইয়া আকাশ ছুঁয়ে যায় না, ঘুরে বেড়ায় তোমাদের, ঘুরে বেড়ায় এই সব রে আবু জমি কেন।